করছি সানডে সাসপেন্স, গান টান উত্তেজনা।
কি হে ওয়াল্টার, আজও এত রাত অবধি লাইব্রেরিতে পড়ে আছো, বাড়ি যাবে না?
আরে ফ্র্যাঙ্ক, এসো এসো, বাড়ির কথায় মনে পড়লো তোমার সাথে আমার কথা আছে।
এই তোমার আবার আমার সাথে কি কথা আছে? আমি তো ভাবছিলাম তোমার কাছ থেকে কয়েকটা ওই থিওরি বুঝে নেব, আগের বার পরীক্ষায় তোমার জন্যই তো উতরেছিলাম।
বেশ, তাহলে গুরুদক্ষিণা হিসেবে কিছু ইনফরমেশন দাও দেখি।
অ্যাট ইয়োর সার্ভিস মিলর্ড, বলো কি জানতে চাও?
তুমি যে মেস বাড়িটায় থাকো সেটাকে সবাই উইচ হাউস বলে না? বাড়িটা সম্বন্ধে আমাকে একটু খুলে বলো তো ব্রাদার।
বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য এইচপি লাভক্রাফ্টের ভৌতিক ছোট গল্প দ্য ড্রিমস ইন দ্য উইচ হাউস অবলম্বনে ডাইনির ঘুমঘর, অনুবাদ ও অডিও নাট্যরূপ শতাব্দী ভট্টাচার্য। মার্কিন লেখক এইচপি লাভক্রাফ্ট মূলত হরর, কসমিক হরর এবং সায়েন্স ফিকশন ধারার সাহিত্য রচনার জন্য বিখ্যাত। তার জন্ম 1890 সালে এবং মৃত্যু 1937 সালে। লাভক্রাফ্টের সাহিত্য জগৎ একটি ভয়াবহ ও অজ্ঞাত সত্তার ভুবন, যেখানে মানুষ এমন কিছুর মুখোমুখি হয় যা সে সাধারণত অনুধাবন করতে পারে না। তার রচিত কথুলু মিথস একটি বিশাল কাল্পনিক মহাবিশ্ব যা পরবর্তীকালে বহু লেখক ও শিল্পীকে অনুপ্রাণিত করেছে। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে দ্য কল অব দ্য কথুলু, অ্যাট দ্য মাউন্টেন্স অব ম্যাডনেস এবং দ্য শ্যাডো ওভার ইনসমাউথ। জীবদ্দশায় তেমন জনপ্রিয়তা না পেলেও মৃত্যুর পর লাভক্রাফ্ট বিশ্ব সাহিত্যে এক বিশেষ স্থান অর্জন করেন এবং আধুনিক হরর সাহিত্যের জনক হিসেবে বিবেচিত হন। শুরু হচ্ছে ডাইনির ঘুমঘর।
ওয়াল্টার গিলম্যান মিসকটনিক ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স আর ফোকলোরের ছাত্র। এ কথা শুনলে সাধারণ মানুষের মনে হতে পারে বা এ আবার কেমন ব্যাপার, ওয়াল্টারের মেধা মোটেই সাধারণ নয়। তবু সে নিজেও কিছুকাল আগে হয়তো এমনটাই ভাবত, কিন্তু আর্কামে উচ্চশিক্ষার জন্য এসে তার কি যেন একটা হল। এই শহরের প্রাচীন বাড়িঘর আর রাস্তাঘাটের আনাচে কানাচে যেন জমাট বেঁধে আছে রহস্যের কুয়াশা। এলাকার লোকজনের মুখে মুখে ফেরে নানান গল্প কথা। লাইব্রেরির রেস্ট্রিক্টেড সেকশনে তালাবন্ধ পুঁথিপত্রেরও পাতায় পাতায় লেগে আছে বিস্ময়। এই সমস্ত কিছু মিলে ওয়াল্টারের ওপর যে কি জাদু করেছিল তা সে জানে না, তবে এই জাদুরই অমোঘ আকর্ষণে সে অঙ্কের পাশাপাশি ফোকলোর স্টাডিজেও নাম লিখিয়ে ফেলল। কিন্তু দিনের শেষে ওয়াল্টার গিলম্যান একজন ম্যাথমেটিশিয়ান, তাই যে ম্যাজিকে যত বেশি লজিকের গন্ধ সেইটা তাকে তত বেশি টানে। তার এই স্বভাবই তাকে ছুটির পরেও লাইব্রেরিতে বইয়ে মুখ গুঁজে বসে থাকতে বাধ্য করে। এমনই এক সন্ধেবেলায় এক সহপাঠী ফ্র্যাঙ্ক অ্যালবোর্ড তাকে এসে ধরল।
উফ, তুমি আবার এই তন্ত্রমন্ত্র নিয়ে পড়েছ? এই তুমি না অঙ্কের ছাত্র ওয়াল্টার, হ্যাঁ, আ ম্যান অফ সায়েন্স, কে যে তোমার মাথায় এইসব ছাইপাশ লোককথা নিয়ে পড়াশোনা করার ভূতটা ঢোকালো তা কে জানে।
আরে রোসো রোসো বন্ধু, যেটাকে তুমি ছাই বলছো দেখার চোখ থাকলে তার মধ্যেই অমূল্য রতন পাওয়া যেতে পারে। যেমন এই ধরো তোমাদের উইচ হাউস, বাড়িটায় থাকো অথচ বাড়িটায় যে মহিলা থাকতেন তার ব্রিলিয়ান্স সম্বন্ধে খবর রাখো কি?
কেজায়া মেসন?
ইয়েস,
সে তো একজন ডাইনি, মানে উইচ বলে শুনেছি, যে কারণে বাড়িটাকে লোকে উইচ হাউস নামে ডাকে। সেলম উইচ ট্রায়ালের সময় সেও তো ধরা পড়েছিল, তারপর কি করে যেন জেল থেকে পালিয়েও গিয়েছিল। আবার আমার আসলে এসব ব্যাপারে খুব একটা আগ্রহ নেই, ওই লোক মুখে ভাষা ভাষা যেটুকু শুনেছি,
কারণ এটুকু নিয়েই বেশি চর্চা হয়। যেটা নিয়ে হয় না তা হলো ট্রায়ালের সময় সে কোর্টে কি বলেছিল আর জেল থেকেই বা সে কি করে পালালো। এই দেখো, এই দেখো, একটা রিসার্চের জন্য এসেক্স কাউন্টির পুরনো রেকর্ডস ঘাঁটছিলাম, এখানেই সেসব লেখা আছে। তোমায় কি বলবো, আজ থেকে প্রায় 250 আগে মহিলা এমন কাজ করে গেছেন যা নিয়ে এগোলে বিজ্ঞানের জগতে একটা বিপ্লব ঘটিয়ে ফেলা যাবে। পড়েই আমার গায়ে কাঁটা দিচ্ছে।
তাই নাকি? কিরকম শুনি।
শোনো তাহলে, 1692 সালে নিজের ট্রায়ালের সময় জাজ হথর্নকে কেজায়া মেসন বলেছিল, সে নাকি এমন সব লাইন্স আর কার্ভস এর ব্যবহার জানে যা মানুষকে এক ডিমেনশন থেকে অন্য ডিমেনশনে নিয়ে যেতে পারে, মানে স্পেস টাইম ট্রাভেল। ভাবতে পারছ? সে এও স্বীকার করে যে মধ্যরাত্রে বিভিন্ন গোপন জায়গায় তাদের কাল্টের মিটিংয়েও এই আশ্চর্য জ্যামিতির চর্চা চলত। হ্যাঁ, এই অবধি শুনে মনে হতেই পারে যে এসব পাগলের প্রলাপ, কিন্তু তাহলে বন্ধ জেলের ভেতর থেকে, কড়া পাহাড়ার মধ্যে থেকে সে যেভাবে উদ্ধার হয়ে গিয়েছিল সেটা কিভাবে ব্যাখ্যা করবে? তার জেল রুমের দেওয়ালে অদ্ভুত সব জ্যামিতিক চিহ্ন আঁকা ছিল, সেসব অ্যাঙ্গেল শেপ বা কার্ভের চরিত্র সম্বন্ধে সেই সময়কার তাবড় তাবড় পণ্ডিতরাও কিছুই বলতে পারেনি।
বাবা, এই অঙ্কের ব্যাপার স্যাপার তো এত শুনিনি। আমার কানে যেসব গল্প আসে তাতে ওই ব্লাড ম্যাজিক, মানে ওই বিভিন্ন বিভৎস রিচুয়াল, এই কথাগুলোই বেশি থাকে আর কি।
সে তো এখানেও লেখা আছে, এই যে কেজায়ার জেলার নাকি পাগল হয়ে গিয়েছিল, সে নাকি বিড়বিড় করে বলেছিল বড় বড় দাঁত আর লোমশ একটা ছোট্ট জন্তুকে ওই জেল রুম থেকে পালাতে দেখেছে। তারপর দেওয়ালে পাওয়া চিহ্নগুলো নাকি লাল রঙের কোনো আঠালো তরল দিয়ে আঁকা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো খুব সম্ভবত অতিরঞ্জন, তাই এসব নিয়ে আমি অত মাথা ঘামাচ্ছি না।
বাহ, এ তো ভারী মজা। দেওয়ালে আঁকিবুকি কেটে ইন্টার ডিমেনশনাল ট্রাভেল হচ্ছে, সেটা বিজ্ঞান, আর কালা জাদুর অংশটা গাজা করি। বেড়ে যুক্তি তো তোমার।
এই বোকার মতো কথা বলো না তো ফ্র্যাঙ্ক, সেলেম উইচ ট্রায়ালের সময় কতজনকে ডাইনি অপবাদে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলতো? বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা কি জানি না যে এই ঘটনা কুসংস্কার আচ্ছন্ন যুগের মাস হিস্টেরিয়ার এক উৎকৃষ্ট উদাহরণ? শোনো, মানুষের স্বভাবই হলো সাধারণ বুদ্ধি বা অভ্যস্ত চিন্তার বাইরে কিছু ঘটতে দেখলেই তাকে অপ্রাকৃতিক বা অশুভ বলে দাঁড়িয়ে দেওয়া। যুগে যুগে বিজ্ঞান এই বাধার মুখোমুখি হয়েছে। এই অবস্থায় কত বছর আগে যদি কেউ, বিশেষত একজন মহিলা, কোনো কল্পনাতীত আবিষ্কার করেই থাকেন, ইতিহাসে তাকে উইচ বলে প্রচার করাটাই কি স্বাভাবিক নয়? তুমি তো জানো যে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি নিয়ে আমার নিজের যথেষ্ট আগ্রহ আর পড়াশোনা রয়েছে। সেই জায়গা থেকেই বলছি, ইট হ্যাজ লিমিটলেস পসিবিলিটিজ মাই ফ্রেন্ড।
না, তোমার কথা ভুল নয়, তাও আমি যেন খুব একটা ভরসা পাচ্ছি না জানো। যাই হোক, তুমি এখন এ নিয়ে কি করবে ভাবছো? মানে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?
ফ্র্যাঙ্ক, তুমি আমাকে তোমাদের হোস্টেল সম্পর্কে বলো। দি ইনফেমাস উইচ হাউস, সেখানে থাকার অভিজ্ঞতা কেমন? আমি এখন গেলে ঘর পাবো?
না না, ঘর তো বিলক্ষণ পাবে, তাও একেবারে জলের দরে। ভূতের বাড়ি বলে কেউ ওখানে থাকতে চায় নাকি? না,
তা সেই বাড়িতে ভূত থাকলে তুমি আছো কি করে?
আরে, পকেটে পয়সা না থাকলে ভূতের বাবার সাথেও ঘর করতে হয় ভায়া, কি করবো বলো। আমার অবশ্যই এখনো পর্যন্ত সরাসরি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়নি, তবে বাকি ছেলেদের কেউ কেউ কিছু গল্প বলে বটে। জো মেজেরউইটস বলে একটা ছেলে আছে, ফ্যাপাটে ছেলে, সারা দিন হাতে রোজারি নিয়ে জব করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, অনেক কিছু বকবক করে। আমার এসব পোষায় না বলে আমি অতটা মাথায় রাখি না, তবে আমাদের বাড়িওয়ালাকে সব খোঁজি রাখতে হয়। তুমি যদি সত্যি শিফট করার কথা ভাবো, তাহলে ওনার সাথে তো একবার কথা বলতেই হবে, তখন ওনার থেকেই না হয় সব বিষয়টা জেনে নিও।
ইয়েস, বেশ বেশ, তবে কালই আমাকে নিয়ে চলো তোমার বাড়িওয়ালার কাছে।
না না, সে নিয়ে যাবো কোন, তবে ওয়াল্টার একটা কথা বলি, আমার সাথে কোনো ঘটনা ঘটেনি বা আমার এসবে বিশ্বাস নেই মানে কিন্তু এই নয় যে আমার ওখানে থাকতে খুব ভালো লাগে। কি কারণে ঠিক বলতে পারবো না, তবে ওই বাড়ির পরিবেশ মোটেই খুব একটা সুবিধের নয় জানো। আমারই কেমন যেন অস্বস্তি হয় যতক্ষণ থাকি সেখানে। বিশ্বাসী মানুষের পক্ষে উল্টোপাল্টা হ্যালুসিনেট করা কিছু অস্বাভাবিক নয়। তাছাড়া সেসব যদি বাদও দিই, বাড়িটা অত্যন্ত পুরনো, স্যাঁতস্যাঁতে আর ইঁদুরের গর্তে ভর্তি। আমার মতো নেহাত নিরুপায় না হলে ওখানে না থাকাই ভালো।
ওসব আমি সহ্য করে নেব, সমস্যা নেই। আরে যে রত্ন পাওয়ার আশায় আমি ওখানে যাচ্ছি তার তুলনায় এগুলো কোনো কষ্টই নয়। তুমি আমাকে নিয়ে চলো ফ্র্যাঙ্ক।
বেশ, তবে তাই হোক, একদিকে ভালোই, যখন তখন তোমার কাছে পড়াটা বুঝে নিতে পারবো।
পরদিন কথা মতো ফ্র্যাঙ্কের সঙ্গে ওয়াল্টার গেল সেই কুখ্যাত বহু চর্চিত শহরের পুরনো বস্তির কেন্দ্রস্থলে অবস্থিত বাড়িটিতে, দ্য উইচ হাউসে। জীর্ণ থমথমে বাড়িটির অবস্থা সত্যিই সঙ্গী। এখনো যে কি করে বোর্ডারদের মাথায় ভেঙে পড়েনি সেটাই একটা বিস্ময়। ওয়াল্টারের অবচেতন মন কল্পনা করেছিল যে এমন ঝরঝরে হানাবাড়ির ল্যান্ডলর্ডও হবে কোনো ঘুটঘুটে বুড়ো, যার অদ্ভুত চাহনি আর উদ্ভট ব্যবহারে শিরদাঁড়া দিয়ে নেমে যাবে হিমেল স্রোত। কিন্তু যখন দেখল তিনি একজন মোটামুটি অমায়িক প্রৌঢ় ভদ্রলোক, তখন সেটাকে তার সুলক্ষণ বলেই মনে হল। তিনি ঘুরে ঘুরে ওয়াল্টারকে ফাঁকা ঘরগুলো দেখাতে লাগলেন।
তা মিস্টার গিলম্যান, কুখ্যাত উইচ হাউসে থাকতে এসেছেন, সব জেনে শুনে এসেছেন তো? এই যে ফ্র্যাঙ্ক, বন্ধুকে সব বলেছ তো?
আরে ও তো সব,
হ্যাঁ সে টুকটাক কানে এসেছে বটে, আমি আসলে একটু নিজের পড়াশোনা নিয়ে থাকি তো, তাই অত মন দিয়ে শুনিনি তখন। আপনি বলুন না।
এটুকু তো নিশ্চয়ই শুনেছেন যে এখানে একজন উইচ থাকত, যে আজ থেকে প্রায় 235 বছর আগে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। লোকে বলে যে কেজায়া মিসন নামে সে ডাইনি নাকি এখনো এ বাড়িতে, এ শহরের অলিগলিতে ঘুরে বেড়ায় রাতের বেলা। আর ইয়ে দেখুন, মানে আপনাকে এটা বলা মানে হয়তো আমার নতুন ভাড়াটে হাত ছাড়া করা, তাও আমি চাই আপনি সব বুঝে শুনে নিজের দায়িত্বে আসুন, যদি আসেন।
আপনি নিশ্চিন্তে বলুন মিস্টার ডম্ব্রস্কি, আমি যে এ বাড়িতে থাকবো সেটা ঠিক করেই এসেছি, আমার অনেকগুলো সুবিধে হবে এখানে।
বেশ বেশ, তবে তো ভালোই, তবে তো ভালোই। ব্যাপারটা হলো, অনেক বোর্ডারই বলে সকালে ঘুম থেকে উঠে গায়ে নাকি মাঝে মাঝে দাঁতের দাগ দেখতে পায়। আসলে কিছুই না, বাড়িতে একটু ইঁদুরের উৎপাত আছে, শুধু এখানেই নয় আরকামের অনেক বাড়িতেই, সেসব নিয়েও অনেক গুজব ছড়ায় আর কি, বোঝেনি তো। লোকে আরো বলে যে মে ইভ আর হ্যালোউইনের সময় নাকি এই সমস্যাটা বাড়ে, বিশেষ করে ভোর হওয়ার ঠিক আগে। এইসব তিথিতে এ বাড়ির চিলে কোঠা থেকে একটা বাজে গন্ধ পেয়েছে কেউ কেউ।
বুঝলাম। তা এখানকার পুরনো বাড়িগুলো আপনারা মেরামত করেন না কেন?
আরে অনেকেই চেষ্টা করেছে কিন্তু খুব একটা লাভ কিছু হয় না। অনেকে এও বলে যে পুরো বাড়ি ভেঙে নতুন করে বানানোর প্ল্যান করলেই নাকি কোনো না কোনো ভাবে তাতে বাধা পড়ে। মিথ্যে বলবো না, আমি নিজেও সেটা দেখেছি, তারপর হাল ছেড়ে দিয়েছি। আমি এখানে সবসময় থাকিও তো না, ভাড়া দিয়ে রেখেছি, কারণ একেবারে ফাঁকা ফেলে রাখার থেকে কটা লোক থাকলে বাড়িটার একটু দেখাশোনা হয়, আর ছেলেপুলেরা কম খরচে একটা আস্তানাও পায়, এই আর কি।
ঠিকই। ওয়েল, থ্যাংক ইউ ফর বিইং সো অনেস্ট মিস্টার ডম্ব্রস্কি। আচ্ছা শেষ একটা প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন এ বাড়ির ঠিক কোন ঘরে কেজায়া মেসন তার উইচক্রাফট প্র্যাকটিস করত?
ওই যে বললাম না, ছেলে কোঠা। বাকি ঘরগুলো তবু একরকম, কিন্তু ওখানে কেউই বেশি দিন থাকতে পারে না। যারা থেকেছে তারা ঘর ছেড়ে দেওয়ার সময় তাদের যা অবস্থা দেখেছি, তাতে আমিও আর ওটা ভাড়া দিতে ভরসা পাই না।
আপনি চিন্তা করবেন না মিস্টার গিলম্যান, আপনাকে আমি সবচেয়ে ভালো ঘরটাই দেব।
থ্যাঙ্কস, কিন্তু তার দরকার হবে না, আপনি আমাকে ওই অ্যাটিকের ঘরটাই বরং দেখান, আমি ওখানেই থাকব।
সে কি বলছেন মিস্টার গিলম্যান, আপনি কি শুনলেন? আমি এতক্ষণ কি,
শুনুন দেখুন, আমি সব শুনেই বলছি, আসলে আমি একটা বিশেষ রিসার্চ করছি, তার জন্য ঠিক এমন ঘরই দরকার। আপনি চিন্তা করবেন না মিস্টার ডম্ব্রস্কি, আমার নার্ভ যথেষ্ট শক্ত।
মিস্টার ডম্ব্রস্কি হঠাৎ ওয়াল্টারের কাছে চলে এলেন। হাসি খুশি চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নিচু গলায় তিনি বললেন,
আসলে আগের ছেলেগুলো যারা ওই ঘরে ছিল তারাও তো একই কথা বলেছিল। যাই হোক, ইফ ইউ ইনসিস্ট, ওই ঘরটাই না হয় দেব। তবে মনে রাখবেন, আমি কিন্তু সাবধান করেছিলাম।
সবাই মিলে এত ভয় দেখালেও তেমন কিছুই কিন্তু হল না। ওয়াল্টার দিব্যি ইউনিভার্সিটি যায়। ফেরার পথে শহরের রাস্তায় খানিকক্ষণ ঘোরে, তারপর সোঁদা মাটির গন্ধ মেখে ঘাস জমির ওপর দিয়ে হেঁটে উইচ হাউসে ফিরে আসে। ঘরে ফিরে পড়াশুনো করে। আর্কামের রহস্যময়তায় ও আগেই মুজেছিল, এখন আরো কাছ থেকে লক্ষ্য করল ওয়াল্টার। এখানকার ছোট ছোট জানলাওয়ালা মোর্চে রঙের বাড়িঘর আর অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিগুজির আড়ালে মনে হয় শহরের কালো ইতিহাসের কিছুটা এখনো রয়ে গেছে। পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, গভীর রাতে তার চড়ায় নাকি ডিজায়া মেসনের মতো উইচদের সাবাথ বা মিটিং হতো একসময়। গল্পের টানে ওয়াল্টার দু একবার নৌকো নিয়ে সেখান থেকে ঘুরেও এসেছে একা একা। সেখানে সে দেখেছে মাটিতে সারি সারি শ্যাওলা ধরা ধূসর পাথরের স্ল্যাব পোঁতা। তাদের অদ্ভুত সব কৌণিক আকৃতি দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। উদ্ভট কোণের বাহার অবশ্য দেখতে হয় ওয়াল্টারের ঘরে। এভাবেও বাড়ি বানানো যায়? চিলে কোঠা হলেও ঘরটা আয়তনে নেহাত ছোট নয়। আগেকার দিনের আর্চওয়ালা বাড়ির অ্যাটিক যেমন হয়ে থাকে, তেমনি এই ঘরেরও সিলিং এক পাশ থেকে আর এক পাশে ঢালু হয়ে নেমে গেছে, অনেকটা পিরামিডের মতো। এর ওপরে একটা ছোটখাটো লফট থাকার কথা, যেখানে সাধারণত বাতিল জিনিসপত্র রাখা হয়ে থাকে। সেখানে যাওয়ার জন্য এ ঘরের সিলিংয়ে একটা ট্র্যাপ ডোর আছে বটে, তবে বাড়িওয়ালা কোনোভাবেই তার চাবি ওয়াল্টারকে দিতে রাজি হলেন না। ওয়াল্টার সেখানে ওঠার চেষ্টা করেছে শুনে ঘর থেকে মইটাও সরিয়ে দিয়েছেন মিস্টার ডম্ব্রস্কি। ওয়াল্টারের সব আবদার মেনে নিলেও দুটো ব্যাপারে মিস্টার ডম্ব্রস্কি ভীষণ কড়া। এক হল এই লফটের ট্র্যাপ ডোর, আর একটা হল উত্তরে দেওয়ালের বন্ধ জানলা, যেটা লম্বা লম্বা কাঠের তক্তা মেরে বন্ধ করা আছে। এই দেওয়ালটাই ঘরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, কারণ তা ছাদ থেকে মেঝেতে আসতে আসতে তেরছা হয়ে ভেতর দিকে ঢুকে এসেছে। এর ফলে এই দেওয়াল আর বাড়ির বাইরের দেওয়ালের মধ্যে একটা তিন কোণা শূন্য স্থান তৈরি হওয়ার কথা, অর্থাৎ জানলাটা সেদিকেই খোলে বা খুলত। এখন তো খোলার আর কোনো উপায় নেই। অবশ্য কিছুদিন পর থেকেই ওয়াল্টার বুঝতে পারল যে দেওয়ালের ওপারের থেকে এপারটাই বেশি কৌতূহলের দাবি রাখে, অর্থাৎ যেদিকে সে রয়েছে। এদিকে ওয়াল্টারকে হাতের কাছে পেয়ে ও সহপাঠী ফ্র্যাঙ্কের ভারী সুবিধে হল। সে মাঝে মাঝেই সন্ধেবেলা বন্ধুর কাছে চলে আসে পড়া বুঝতে।
আচ্ছা, বিখ্যাত জার্মান গণিতজ্ঞ হিলবার্ট তিনি বলেছেন যে জিওমেট্রি ইজ জাস্ট আ সিস্টেম অফ এক্সিওমস অ্যান্ড সিম্বলস, সবসময় বাস্তব অস্তিত্বকে ব্যাখ্যা করার দায় তার নেই। কিন্তু তাহলে ইউনিভার্সের আসল জ্যামিতিটা কি সেটা কিভাবে বুঝব? তুমি কি বল ওয়াল্টার? ওয়াল্টার, আরে এই ওয়াল্টার,
ও তুমি
চোখ খুলে ঘুমোচ্ছ নাকি? এতক্ষণ ধরে বকে যাচ্ছি, শুনেছ তুমি কিছু?
বলছিলাম না, ভেরি সরি, আরেকবার বলবে?
না, সেসব থাক আপাতত, আগে তোমার ব্যাপারটা শুনি।
আমার আমার কি ব্যাপার বলো তো?
সেটা তুমি বলবে। কিছুদিন ধরেই দেখছি পড়াশোনায় তোমার একেবারে মন নেই, সারাক্ষণ অন্য মনস্ক। এ ঘরে এলে দেখি দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছো, কি হয়েছে? এটা কি কোনো সমস্যা?
ফ্র্যাঙ্ক, তোমার পেছনে একবার তাকাও।
ওয়াল্টার, এই সব ছ্যাবলামো কিন্তু আমার একদম ভালো লাগে না ভর সন্ধ্যেবেলা। পেছনে তাকাবো কেন, কি আছে পেছনে?
এই নাকি তোমার অলৌকিকে বিশ্বাস নেই, কেউ নাকি তোমায় ভয় দেখাতে পারে না। তাহলে এটা কি হলো? যাকে আমি তোমায় নর্থের দেওয়াল আর সিলিং এর মাঝের অ্যাঙ্গেলটা দেখতে বলছি শুধু।
ও তাই বলো, পড়ায় মন নেই, এদিকে ফাজলামি বেলায়। হ্যাঁ দেখলাম, আগেও দেখেছি তো, কি হয়েছে? কি
একটু আগে রিয়েল স্পেস এর কথা বলছিলে না, তা কোনটা বাস্তব আর কোনটা নয় সেটা কে ঠিক করে? হয়তো আমরা যে ইউনিভার্সে রয়েছি, যেটাকে বাস্তব ভাবছি, সেটা আসলে একটা স্বপ্ন, আর যেটাকে আমরা স্বপ্ন বলি সেটা বাস্তব, অথবা অথবা এর কোনোটাই নয়। বাস্তব হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরে কিছু একটা।
কথাগুলো আমাকে বলছো না নিজেকে?
দুজনকেই, দুজনকেই। কিছুদিন ধরে এসব নিয়েই ভাবছি। এই যে কেদায়া মেসনের ঘরের এই অদ্ভুত গঠন, দেওয়ালে দেওয়ালে সাংকেতিক আঁকিবুকি, কোনোদিন না দেখা সব আকৃতি, এসবের মানে কি? সত্যি কি উনি মহাবিশ্বের কোনো এক গোপন দরজার সন্ধান পেয়েছিলেন? একটু খুঁজলে কি আমিও তা পেতে পারি না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। আমাকে আমাকে শুধু এই চিহ্নগুলো আর একটু ভালো করে স্টাডি করতে হবে।
ওয়াটার, স্টপ স্টপ, তুমি কি আজকাল রাতে কোনো দুঃস্বপ্ন দেখছো?
দুঃস্বপ্ন কই কই না তো।
ওয়াল্টার, তোমার রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে?
ঘুম ওই মোটামুটি। সারা রাত ইঁদুরের চলাফেরার আওয়াজে একটু অসুবিধা হয় শুধু। ও কিছু না। এই স্বপ্নের কথা কি বললে? তুমি দেখো বুঝি? হ্যাঁ, স্বপ্ন
না আমি দেখি না, তবে অনেকের মুখে শুনেছি, কত পাত্তা দিন। কিন্তু তোমার সঙ্গে যদি একই জিনিস হয়?
না 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 না, আমার সেরকম কিছু হচ্ছে না। আর আর তুমি থাকতে আমার চিন্তা কি? কোনো অসুবিধা হলে জানাবো, ঢাল তরোয়াল নিয়ে চলে এসো আমায় বাঁচাতে আর কি।
না সেসব তো ঠিক আছে, কিন্তু এ কি গায়ে তো জ্বর, এতক্ষণ বলোনি কেন? তুমি তো ওষুধপত্র কিছু রাখো বলে মনে হয় না। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি।
আরে শোনো শোনো ফ্র্যাঙ্ক, ও কিছু না, অমন আমার মাঝে মাঝে হয়, নিজে নিজেই আবার কমেও যায়, ওষুধ লাগে না।
মাঝে মাঝে জ্বর হয় আর তাই নিয়ে তুমি ঘুরে বেড়াও? সত্যি ওল্টার, এই কালই তুমি যাবে ডাক্তার দেখাতে।
আহা, আবার ওসবের কি দরকার, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।
কি করলে ঠিক হবে সেটা না হয় ডাক্তার কি বলতে দাও, যাবে কিন্তু, আমি ইউনিভার্সিটি ক্লিনিকে বলে রাখবো।
আচ্ছা বেশ, তাই হবে।
আর সুস্থ হয়ে একটু সিলেবাসে পড়ায় মন দাও, বুঝলে? সামনেই তো মিডটার্ম, মানছি তুমি একজন ব্রিলিয়েন্ট স্কলার, কিন্তু এভাবে চললে তুমিও পাস করতে পারবে না।
ঠিক কবে থেকে যে জ্বরের ব্যাপারটা শুরু হয়েছে ওয়াল্টার জানে না। জ্বরের ঘোরেই কি ও রোজ রাতে অদ্ভুত স্বপ্নগুলো দেখছে, নাকি স্বপ্ন দেখে জ্বর আসছে? চোখ বুঝলেই চেপে ধরে এই পুরনো শহরের আনাচে কানাচে জমে থাকা গুমোট পচা একটা আতঙ্ক, আর ভেসে ওঠে এই নোনা ধরা অভিশপ্ত চিলে কোঠার ছবি। তবে জেগে থাকলেও কি শান্তি আছে? ওয়াল্টারের কান যেন একদিনে অস্বাভাবিক রকমের সংবেদনশীল হয়ে উঠেছে। স্তব্ধ সন্ধেগুলোয় কম দামি দেয়াল ঘড়ির টিক টিক শব্দ ওর কাছে কামানের গর্জন বলে মনে হচ্ছিল, তাই ওটাকে বন্ধ করে দিয়েছে। তবু অন্ধকার শহরের সন্তর্পণ নড়াচড়া, পোকায় খাওয়া দেওয়ালের ভেতর ইঁদুরের ছোটাছুটি আর নখের আঁচড়, শতাব্দী প্রাচীন কাঠের চাপা গোঙানির শব্দ, সবই ওর কানে অসহ্য কোলাহলের মতো ঠেকে। এমনকি রাতের অন্ধকারেরও যেন কোনো শব্দ আছে, একটু ঠেলা দিলেই সেটা চমকে পড়বে। কিন্তু যতই অস্বস্তি হোক, এই আওয়াজগুলো থাকা একদিকে ভালো,
কে জানে, এগুলো থেমে গেলে হয়তো এর আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্মতর কোনো শব্দ শুনতে পাওয়া যাবে। সে কথা ভাবলেই এক অজানা আতঙ্কে ও শিউরে ওঠে। ইদানিং ওয়াল্টার যে স্বপ্নগুলো দেখছে তার মাথামুন্ডু বোঝা মুশকিল। সেসব স্বপ্নে ও এক অতল শূন্যের মধ্যে দিয়ে ভেসে বেড়ায়। তার রং যে ঠিক কি তা বলা কঠিন, তবে গোধূলির আকাশের সাথে কিছুটা মিল আছে। ভেসে বেড়ায় না উড়ে বেড়ায়, নাকি সাঁতার কাটে, ওপরে ওঠে নাকি নিচে গড়িয়ে পড়ে, কিছুই ভালো করে বোঝা যায় না। শুধু এইটুকু ও বোঝে যে ও চলেছে, এক বিন্দু থেকে আর এক বিন্দুতে কোনোভাবে চলেছে, কিছুটা স্বেচ্ছায় আর কিছুটা এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হয়ে। সেই সময় ও নিজের শরীরের কি অবস্থা থাকে ওয়াল্টার জানে না, কারণ নিজের হাত পা ধড় কিছুই ও দেখতে পায় না। এটুকু জানে যে সেগুলো আছে, তবে হয়তো স্বাভাবিক পৃথিবীর নিয়ম মেনে নয়। আর এই পুরো সময়টা ধরে ও শুনতে পায় একটা তীব্র কর্কশ শব্দ, যার উৎস বা সুর তাল কিছুই বোঝা যায় না। এই আকাশ বা পাতাল যাই হোক, তাকে শূন্য বললে অবশ্য ভুল বলা হয়, কারণ জায়গাটা বিচিত্র সব আকৃতির পদার্থে ভরা। তারা হঠাৎ করে আবির্ভূত হয়, আবার হঠাৎই উধাও হয়ে যায়। সে পদার্থের রং বা উপাদান কোনোটাই মানুষের চেনা পৃথিবীর নয়। এর মধ্যে কোনো কোনো আকৃতির সজীব সত্তা রয়েছে বলে মনে হয়। সেগুলো ওয়াল্টারের চেতনার অনেক গভীরে থাকা কোনো বিস্মৃতির মূলে নাড়া দেয়। জড় বস্তুগুলিকে দেখে জ্যামিতির কিছু জানা শেপের কথা ওর মনে পড়েছে বটে, যেমন প্রিজম, ল্যাবিরিন্থ অথবা অনেকগুলো কিউব বা প্লেনের একটা জটিল সমষ্টি। কিন্তু এসব শব্দ দিয়ে ঠিক সেগুলোর বৈশিষ্ট্য পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। জীবন্ত আকৃতিগুলোর হাবভাব স্পষ্ট বোঝা না গেলেও ওয়াল্টার মাঝে মাঝে অনুভব করে যে তারা ওকেই দেখছে। এক তীব্র দুরূহ আতঙ্কে ওর দম বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। কিন্তু শেষ রাতের গভীর ঘুমে ঢলে পড়ার ঠিক আগের মুহূর্তে আর একটা দৃশ্য এক ঝলক ভেসে ওঠে। তার বিভৎসতার তুলনায় আগের ছবিগুলো কিছুই নয়। সেই সময় ওয়াল্টার আধো ঘুমে আধো জাগরণে হাবুডুবু খায়। সেই সঙ্গে ঘরের অদ্ভুত কোণগুলোতে খেলা করে বেগুনি রঙের কুয়াশা। তারপরে নাটকীয় ভাবে ইঁদুরের গর্তটা থেকে বেরিয়ে আসে নারকীয় এক প্রাণী, যার শরীরটা ইঁদুরের কিন্তু মুখটা মানুষের। তার মুখে দাড়ি, মাংসাশী পশুর মতো দুপাশে দুটো লম্বা ধারালো দাঁত, আর ঠোঁটে বৈশাচিক হাসি। সৌভাগ্যবশত সে কাছে এসে গায়ে দাঁত বসানোর আগেই স্বপ্নটা শেষ হয়ে যায়। তবে আর কতদিন সেই সৌভাগ্য থাকবে সে বিষয়ে ওয়াল্টার নিশ্চিত হতে পারে না। এর মধ্যেই একদিন বাড়িওয়ালা ভদ্রলোক দেখা করতে এলেন। তিনি মাঝে মধ্যেই এসে কিছুদিন করে থেকে যান। ওয়াল্টার একটা জিনিস জানার জন্য তাকে এসে ধরল।
গুড মর্নিং ওয়াল্টার।
গুড মর্নিং মিস্টার ডনব্রস্কি। ভালোই হলো আপনি এসেছেন। আসলে একটা ব্যাপারে একটু আপনার সাহায্য লাগবে।
কি ব্যাপার? সব ঠিকঠাক আছে তো?
ঠিক মানে এমনি ঠিকই আছে, তবে এই ইঁদুরের জ্বালাতনে আর পারা যাচ্ছে না।
এ এক সমস্যা, সত্যি বলছি। এত বছরেও এই একটা অভিযোগ, তা বিশ্বাস দিয়েছিলে?
হ্যাঁ, সব রকম চেষ্টাই করেছি। বিষ তো সেই শয়তান বেমালুম হজম করে ফেলে, মাউসট্র্যাপে সে ধরা পড়ে না। এমনকি ফাঁদের গর্তে ন্যাকড়া গুঁজে রাখলেও সেটাও সহজেই কেটে দেয়। তাই বলছিলাম, আপনি যদি একটু গর্তটার মুখে টিনের পাত লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন খুব ভালো হয়।
নিশ্চয়ই নিশ্চয়ই, এনিথিং ইউ নিড আমি আজকেই লোক পাঠাচ্ছি।
থ্যাংক ইউ মিস্টার ডম্ব্রস্কি। আচ্ছা আর একটা কথা, আপনি ব্রাউন জেনকিনের নাম শুনেছেন?
শুনেছি বটে, এটা এই শহরের একটা পুরনো গালাগাল। কেন বলো তো?
সেদিন পাবে একদল লোক নিজেদের মধ্যে বলা বলি করছিল, এখানকার ইঁদুররা নাকি ব্রাউন জেনকিনের বংশধর, শয়তানের দূত। ওরা মজা করছিল বলেই মনে হলো, তবু এর পেছনে কোনো গল্প আছে কিনা সেটাই জানতে ইচ্ছে হলো।
ও তাই বলো। আমি যতদূর জানি কথিত আছে কেজায়া মেসনের একটা পোষা ইঁদুর ছিল, সে নাকি কেজায়া আর ডেভিলের মধ্যে দূত হিসেবে কাজ করত আর সমস্ত ভাষায় কথা বলতে পারত। তারই নাম ব্রাউন জেনকিন।
ও আর
আর ওয়েল, লোকে বলে তার শরীরটা ইঁদুরের হলেও মুখটা ছিল মানুষের, পায়ের থাবাগুলো নাকি মানুষের হাতের মতো, তার তাড়িওয়ালা মুখের দুপাশে লম্বা ধারালো দাঁত, সেই দাঁত দিয়ে কেজায়ার রক্ত চুষে খেয়ে সে বেঁচে থাকত। তার খ্যাঁক খ্যাঁকে হাসি আর বিশ্রী গলা শুনলে নাকি গা ঘিন ঘিন করে ওঠে।
মানে আপনি আপনি কোনোদিন দেখেছেন এমন কিছু?
না না, এখনো সেই সৌভাগ্য হয়নি। অবশ্য আমি এ বাড়িতে টানা বেশি দিন থাকিও না। এও ঠিক যে শহরের সবাই এসব কাহিনী জানলেও সকলেই যে নিজের চোখে কিছু দেখেছে এমন নয়। তবে ব্রাউন জেনকিনকে আজ পর্যন্ত 11 জন দেখেছে বলে দাবি করেছে।
আপনার কি মনে হয় এসব সত্যি?
আমি তো কিছু দেখিনি ভাই, কি করে বলি বলো। তবে এরকম একটা শহরে অনেকের একসাথে ভুলভাল দেখাটা খুব অসম্ভব নয়। পরিবেশের তো একটা প্রভাব আছে। তোমরা সব পড়াশোনা করো, তোমরাই ভালো জানবে। আচ্ছা ওয়াল্টার, সব ঠিক আছে তো? তোমাকে যেন একটু রুগ্ন দেখাচ্ছে।
না না না, ও কিছু না, পরীক্ষার জন্য রাত জেগে পড়ছি তাই হয়তো। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আসছি।
গর্তের মুখে টিনের পাত বসানো হলো বটে, তবে তার পরদিনই ঘরে গজিয়ে উঠল আর একটা নতুন গর্ত। তার সামনে পাওয়া গেল কিছু ছোট ছোট হাড়ের টুকরো, সম্ভবত গর্তের বাসিন্দার উচ্ছিষ্ট। জেদের বসে আরো দু একবার চেষ্টা করে ওয়াল্টার হাল ছেড়ে দিল। রাতগুলো একই রকম উদ্ভট স্বপ্ন দেখে কাটতে লাগল। ওয়াল্টারের যুক্তিবাদী মন বলে যে এসবই হল সারাদিন ধরে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি, কোয়ান্টাম ফিজিক্সের মতো জটিল বিষয়ের সাথে স্থানীয় গাঁজাখুরি গল্প মেশানোর ফল। কিন্তু ওর আর একটা মন যে অসম্ভবকে জানার জন্য, ছোঁয়ার জন্য ব্যাকুল। তারই প্ররোচনায় ও এই নারকীয় গোলকধাঁধা থেকে কিছুতেই আর বেরোতে পারে না। ফ্র্যাঙ্কের জোরাজুরি সত্ত্বেও ফেব্রুয়ারিতে আর ডাক্তার দেখানো হল না, কারণ পরীক্ষার আগে আগে ইউনিভার্সিটির হাসপাতালে কিছুদিন কাটাতে হলে পাশ করার আশা একেবারেই জলাঞ্জলি দিতে হতো। কিন্তু এত করেও ওয়াল্টার ক্যালকুলাস ডি আর অ্যাডভান্সড জেনারেল সাইকোলজিতে ফেল করল। অবশ্য হবে নাই বা কেন, মার্চের শুরু থেকে ওর অদ্ভুতুড়ে স্বপ্নগুলোই আর এক নতুন চরিত্রের আমদানি হয়েছে। প্রথম প্রথম তাকে ব্রাউন জেনকিনের পাশে একটা ঘোলাটে মেঘের মতো মনে হতো। ধীরে ধীরে সেই মেঘ এক থুথুড়ে কুঁজি বুড়ির চেহারা নিল। খুবই অস্বস্তিকর উপস্থিতি। ওয়াল্টার ভেবে বের করল যে এই বুড়িকে আসলে ও বার দুয়েক রাস্তায় দেখেছে। ঘাটের কাছে গলির মধ্যে ওর দিকে তাকিয়ে বুড়িটা খ্যাক খ্যাক করে বিস্ত্রী হেসেছিল। দিনের আলো তখনও পড়েনি, তাতেই সেই দৃশ্য দেখে ওয়াল্টারের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। প্রথমবার বুড়িটার পাশের গলি দিয়ে চলে গিয়েছিল একটা ধ্বংস ইঁদুর। তাকে দেখে ওর জেনকিনের কথা মনে পড়ে গিয়েছিল। সেই ভয়টাই নিশ্চয়ই এখন স্বপ্নে ছবি হয়ে ফুটে উঠছে। এসবই এই অলক্ষণে বাড়িটার প্রভাব। তবু অঙ্কের নেশায় ওয়াল্টার এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে না। নিশ্চয়ই জ্বরের ঘোরেই ওইসব ভুলভাল স্বপ্ন দেখছে। শরীরটা একটু চাঙ্গা হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, স্বপ্নগুলো যেন প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ওয়াল্টারের মনে হয় স্বপ্নের যতটুকু ওর মনে আছে তার চেয়ে হয়তো অনেক বেশি কিছু ঘটেছে। মাঝে মাঝে ও মনে করে শিউরে ওঠে, হয়তো কিছু স্বপ্নে সেই বুড়ি আর ব্রাউন জেনকিন ওর সাথে কথাও বলেছে। কখনো বুড়িটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে,
ওয়াল্টার, ওয়াল্টার মাই চাইল্ড, এসো আমার কাছে এসো, অন্য দুনিয়ায় যাবে না, পারবে, তুমি পারবে, চলে এসো, চলে এসো, কোনো ভয় নেই, চলে এসো, চলে এসো, চলে এসো।
আবার কখনো ইঁদুরটা খ্যাঁক খ্যাঁক করে হেসে ওকে ভয় দেখায়।
এটা জানোয়ার, জানিস কত সৌভাগ্য করলে আমার মাস্টারের নির্দেশ পাওয়া যায়? মাস্টারের আশীর্বাদে তোর এখন অনেক কাজ।
অনেক সময় আবার ডাইনি বুড়িটা অন্য কারো সঙ্গে যেন একটা দেখা করানোর কথা বলে।
ওয়াল্টার, ওয়াল্টার, দেখো দেখো দেখো, সুন্দর কোনগুলো তোমায় ডাকছে, ওর উপরে একজন তোমার জন্য অপেক্ষা করছে, যার কাছে তোমার সব প্রশ্নের উত্তর আছে, চলো তোমায় নিয়ে যাই।
এমন চলতে চলতে মার্চের শেষের দিকে ওয়াল্টারের পড়াশুনোর কিছুটা উন্নতি হল, তবে সেটা শুধু অঙ্কে। বিশেষত রিম্যানিয়ান জিওমেট্রি, টেনসর ইকুয়েশন বা ফোর ডিমেনশনাল স্ট্রাকচার্স ইত্যাদি জটিল বিষয়ে রপ্ত করতে বাকিদের যখন কালঘাম ছুটে যাচ্ছে, ওয়াল্টারের কাছে সেগুলো জলের মতো সহজ হয়ে উঠল। ওর অসম্ভব প্রতিভা দেখে অনেকে যেমন মুগ্ধ হল, তেমনি ওর মানসিক ভারসাম্য নিয়েও অনেক কানাঘুষো শুরু হল। যেমন একদিন প্রফেসর আপামের ক্লাসে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছিল। বাইরে তখন মুষলধারে না হলেও বেশ জোরেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ভেসে আসছে মেঘের গুরু গুরু ডাক। সেই আবহে ওয়াল্টারের মুখে কিছু অদ্ভুত কথা শুনে ছেলেরা চমকে গেল।
ক্লাস, ইফ ইউ পে অ্যাটেনশন, এই কার্ভেচারটাকে ট্রেডিশনাল কোঅর্ডিনেটে ধরতে গেলে খুবই জটিল হয়ে যাচ্ছে, কিন্তু সেদিন দেখলাম আমাদের ওয়াল্টার এরকমই একটা টেন্সের ইকুয়েশন এমনভাবে সলভ করেছে যেন পুরোটা ওর চোখের সামনে থ্রি ডি মডেল হয়ে ফুটে উঠেছে। ওয়াল্টার, সবাইকে বলো তো তোমার অ্যাপ্রোচটা, কারণ বেশিরভাগই ওই প্রশ্নটা পারেনি। কাম অন মাই বয়।
আসলে আমি ওটাকে ফ্ল্যাট সারফেস না ভেবে একটা ভাঁজ করা কাপড় বা ফোল্ডেড ফ্যাব্রিকের মতো করে দেখেছিলাম। আমাদের মাথায় স্বাভাবিকভাবেই প্রথমে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের চিন্তাই আসে, কিন্তু এই পুরো জিনিসটাকে একটা ফোর ডি ল্যাটিসের অংশ মনে করলে ইকুয়েশনটা সহজ।
ক্লাসের সেরা ছাত্রকে কম বেশি হিংসে সকলেই করে থাকে। ওয়াল্টারের উত্তর শুনে সেরকমই একটি ছেলে পল ব্যঙ্গ করতে ছাড়ল না।
আবার তোমার সেই ফোর্থ ডিমেনশন নিয়ে পড়লে।
ঠিকই ধরেছো বল, তবে এখানে ফোর্থ ডিমেনশন বলতে আমি শুধু আইনস্টাইনের বলে যাওয়া টাইমকে বোঝাচ্ছি না, আমি বলছি একটা সম্পূর্ণ আলাদা স্পেশিয়াল অ্যাক্সেসের কথা, যেটা আমরা যারা শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় বাঁধা একটা জগতে থাকি তাদের পারসেপশনের পুরোপুরি বাইরে।
ক্লাসের আরেকটি ছেলে হাত তুলল।
ইয়েস উইলিয়ামস, কি প্রশ্ন তোমার?
বলছি ওয়াল্টার, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমরা মানে থিওরিটিক্যালি একটা ফিক্সড পয়েন্ট থেকে বহু আলোক বর্ষ দূরের কোন গ্যালাক্সি বা কোন ইউনিভার্সে চলে যেতে পারি?
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আই মিন টেকনিক্যালি ইয়েস। আমি বিশ্বাস করি কিছু বিশেষ কোণ বা ঘরের গঠন দিয়ে আমরা এক জগৎ থেকে আরেক জগতে যেতে পারি। শোন, জ্যামিতি শুধু অঙ্ক নয়, এটা একটা দরজা হতে পারে অন্য মাত্রায় যাওয়ার, যদিও ব্যাপারটা অত সহজ হবে না। আমরা যেভাবে সামনে পিছনে ডানে বামে আর উপরে নিচে চলি, এসব মাত্রা ছাড়াও আরো অনেক মাত্রা আছে যেগুলো আমরা দেখি না। কিন্তু যদি ঘরের কোণ এই 72 ডিগ্রি বা 98 ডিগ্রি হয়, যদি স্থান একটু বাঁকে যায়, তাহলে একটা রাস্তা খুলে যেতে পারে। এর জন্য চাই পারফেক্ট স্পেশিয়াল অ্যালাইনমেন্ট, সেটা খুব উঁচু দরের ম্যাথামেটিশিয়ান ছাড়া কেউ পারবে না। ইন্টার ডিমেনশনাল ট্রাভেলের 3টে ধাপ আছে। 1, আমাদের এই 3D স্পেস থেকে বেরোনো। 3, অন্য ইউনিভার্স বা রিয়ালিটিতে বা এই পৃথিবীর অন্য কোনো সময় বা স্থানে ঢোকা। আর 2, এই 2 বিন্দুর মাঝের 4 ডিমেনশনাল পথের মধ্যে দিয়ে অক্ষত অবস্থায় ট্রাভেল করা।
ওয়াল্টার থামল। প্রফেসর বললেন,
এই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম, তোমার কি ধারণা কোন 3D বায়োলজিক্যাল এন্টিটির পক্ষে এই 4D স্পেসের মধ্যে এক্সিস্ট করা সম্ভব?
আসলে অনেক কিছুর উপর নির্ভর করছে, কিন্তু আমার মনে হয় সম্ভব। গোটা ব্যাপারটায় সবচেয়ে কঠিন অংশ হচ্ছে এন্ট্রি পয়েন্টটা ঠিক করা। যেখানে গিয়ে পড়ছি সেই জায়গাটা শরীরের পক্ষে সহনীয় হতে হবে তো।
পল, যে ওয়াল্টারকে প্রথম খোঁচাটা মেরেছিল, সে আবারও অবিশ্বাসের সুরে বলল,
তার মানে তোমার বক্তব্য মানুষ এক ডিমেনশন থেকে আরেকটায় দিব্যি ঝাঁপতে চলে যেতে পারে কোন স্পেসক্রাফট ছাড়া, তাই তো? ব্রিলিয়েন্ট
পল। থিওরি পুরোপুরি ফলো করতে পারলে হ্যাঁ পারে, অনেক প্রাচীন পুঁথিপত্রেও এর প্রমাণ রয়েছে। মাঝে মাঝে মনে হয় আমাদের চেয়ে আমাদের পূর্বপুরুষরা জ্যামিতিটা বেশি ভালো বুঝতেন।
শুনে প্রফেসর বললেন,
তোমার কথায় আমার মধ্যযুগের অ্যালকেমি আর কিছু জীবিশ অকাল্ট সিস্টেমের কথা মনে পড়ে গেল, সেখানেও ম্যাজিক আর ম্যাথামেটিক্স মিলেমিশে গেছে।
হয়তো হয়তো ম্যাজিক বলতে আমরা যা বুঝি তা আমাদেরই ভুলে যাওয়া এক বিজ্ঞান। আমরা ভুলে গিয়েছি কিভাবে ব্রহ্মাণ্ডের ভাঁজগুলোকে খুঁজতে হয়, ব্যবহার করতে হয়, যা হয়তো বহু যুগ আগের মানুষ বুঝে ফেলেছিল।
ক্লাসের অন্য ছেলেটি বলল,
মানে তেমন যদি কেউ থাকে সে অন্য কোন যুগ গ্যালাক্সি বা রিয়ালিটি থেকে আমাদের এখানে আসতে পারে।
সবাই কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওয়াল্টারের কথা যতই আজগুবি হোক, তার স্থির আত্মবিশ্বাসী ব্যাখ্যায় যেন মনে হয় সে নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা জানে, আর তাতেই সবার মন এক অজানা অস্বস্তিতে ভরে ওঠে। ওয়াল্টার কি সত্যি সত্যি যুগান্তকারী কিছু আবিষ্কার করতে চলেছে, নাকি অসম্ভবের গোলকধারায় ছুটতে ছুটতে সে নিজেকেই হারিয়ে ফেলবে? ক্লাসের ঘন্টা পড়ে গেল। সবাই যখন বেরিয়ে যাচ্ছে, প্রফেসর এগিয়ে এসে বললেন,
এই যে ওয়াল্টার, একটু দাঁড়াও।
ইয়েস প্রফেসর।
কিছুই না, বলতে চাইছিলাম তোমার কাজ খুবই ভালো হচ্ছে, তোমার মধ্যে সম্ভাবনা আছে ওয়াল্টার। আমার মন বলছে তুমি অঙ্কের জগতে একটা বড় কিছু ঘটাবে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার।
সেই জন্যই বলছি ওয়াল্টার, পড়াশোনার পাশাপাশি বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছে, বিশেষ করে যারা এসব জটিল চিন্তাভাবনার মধ্যে বুঁদ হয়ে থাকে তাদের জন্য, না হলে একটা সময়ের পর ধারালো মাথাটা কাজ করাই বন্ধ করে দেবে। আমি বলি কি, তুমি কিছুদিন একটু কম পড়ো,
সারাক্ষণ লাইব্রেরিতে পড়ে থেকো না, চাইলে দু একটা ক্লাস বাদও দিতে পারো। আমরাও নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলেছি ওয়াল্টার, কেউ তোমায় কিছু বলবেন না। আর আমি এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিলাম ওটা তোমায় করতে হবে না, তুমি ইতিমধ্যেই অনেক এগিয়ে গিয়েছো।
চিন্তা করবেন না স্যার, আপাতত আমি ঠিকই আছি, তবে নিশ্চয়ই আপনার কথা মাথায় রাখব। এতটা ভাবার জন্য ধন্যবাদ। আসলে আসলে আমার মনে হচ্ছে আমি একটা সত্যের খুব কাছাকাছি রয়েছি, এই মুহূর্তে ঢিলে দিলে সেটা সারা জীবন অধরাই থেকে যাবে।
ওয়েল দেন, গুড লাক ইয়াং ম্যান।
এপ্রিল পড়ে গেল, কিন্তু ওয়াল্টারের ঘুষঘুষে জ্বর আর কমে না। জ্বরের ঘরেই কিনা কে জানে, আজকাল ওর ঘরের তেরছা দেওয়াল আর সিলিং এর ওপার থেকে ইঁদুরের খচর মচর ছাড়াও আরো কি যেন একটা শোনা যায়। মাথার উপরের বন্ধ লক থেকেও খুব ক্ষীণ পায়ের শব্দ শোনা যায়। সবই মনের ভুল, সন্দেহ নেই। এমন বিদঘুটে একটা বাড়িতে থাকলে এসব তো হবেই। তাই সেদিন মেসের ডাইনিং এ ওকে বাড়ির আর এক ভাড়াটে উইলিয়ামস যা বলল সেটাকেও ওয়াল্টার বন্ধুর মনের ভুলই ভাবল। সেও ওয়াল্টারেরই ক্লাসমেট।
কি হে ওয়াল্টার, তোমার কি স্লিপওয়াকিং এর অভ্যেস আছে নাকি?
না তো, কেন?
নেই কি বল? তাহলে আমি যে মাথার উপর চলাফেরার শব্দ পাই মাঝরাতে?
ও, সে বাড়ির পুরনো কাঠে অমন কতই মচমচ শব্দ হয়, নির্ঘাত ইঁদুর টিঁদুর হবে।
আরে ইঁদুর তো আর পায়ে জুতো পরে হাঁটবে না, রীতিমতো জুতো পরা পায়ের আওয়াজ পেয়েছি কয়েকবার। তাছাড়া মানুষের পা আর ইঁদুরের পায়ের ওজনে তো তফাত আছে নাকি?
তবে তো নিশ্চিত ভুল শুনেছ। যদি ধরেও নি আমি ঘুমের মধ্যে জুতো পরে হেঁটে বেড়াচ্ছি, তাহলে তো সকালে উঠে জুতোটা দেখে বুঝতে পারবো। কিন্তু আমার জুতো জামা সব তো ঠিকই গোছানো থাকে, উনি অত ভেব না। সব চুপচাপ হলে এই বাড়িতে সব শব্দই একটু জোরালো শোনায়।
কি জানি ভাই, এত ভুল শুনলাম।
উইলিয়ামস মাথা চুলকোতে চুলকোতে নিজের খাবার নিয়ে আসতে গেল। তখনই পাশের টেবিল থেকে উঠে এসে ওয়াল্টারের কাছে বসল ফ্র্যাঙ্ক।
ওয়াল্টার,
বলো ফ্র্যাঙ্ক, কোথায় থাকো আজকাল, দেখাই পাওয়া যায় না।
কে কাকে বলছে? শোনো, তখন উইলিয়ামস এর কথা আমার কানে গেছে, ওর সামনে কিছু বললাম না, কিন্তু আমি জানি ও ঠিকই বলেছে।
কি বলছো? এ কি করে সম্ভব? তুমি তুমি কি করে?
শোনো আগে, এর মধ্যে দু একবার আমি গভীর রাতে গিয়েছিলাম তোমার ঘরে কয়েকটা অঙ্ক বুঝতে। কয়েকবার নক করার পর কোনো সাড়া না পেয়ে ভেজানো দরজাটা খুলে আমি ভেতরে ঢুকেছিলাম, তার জন্য আমি সরি। কিন্তু আমার তখনই ওই প্রবলেমগুলো সলভ করতে না পারলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ভাবলাম তোমায় একটু ঘুম থেকে তুললে কি তুমি একটু রাগ করবে, কিন্তু সেটা জানার সুযোগ পেলাম না, কারণ ঘরে তুমি ছিলেই না।
ভারী অদ্ভুত, এটা এটা আগে বলনি কেন?
আরে আমি কি আর জানি যে তুমি নিজেই জানো না যে তুমি ঘরে আছো কি নেই? আমি তো ভাবছি যে সে রাতে তুমি বাড়ি ফেরোনি, আর তোমার যা স্বভাব দরজায় তালা না দিয়ে যাওয়ার, ভুলে যেতেই পারো। এই এখন উইলিয়ামস এর সাথে তোমার কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম আমি।
উইলিয়ামস কে পাত্তা না দিলেও ফ্র্যাঙ্কের কথা কিন্তু ওয়াল্টার এত সহজে উড়িয়ে দিতে পারল না। সত্যি কি ও ঘুমের মধ্যে হেঁটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে? তাই যদি হয় তবে খালি পায়ে রাত পোশাক পরে কোথায় বা ঘুরে বেড়াচ্ছে? ব্যাপারটা বোঝার জন্য ওয়াল্টার ঠিক করল করিডোরে ময়দা ছড়িয়ে রাখবে, যাতে পরের দিন পায়ের ছাপ পাওয়া যায়। ওর চিলে কোঠা তিনতলায়, আর সরু জানলাটার বাইরে পা রাখার মতো কিছু নেই, কাজেই বেরোতে হলে দরজা দিয়েই বেরোতে হবে ওকে। এরই মধ্যে শুরু হল আর এক উৎপাত, ওয়াল্টারের ঘরের নিচে উইলিয়ামস এর ঘর, আর তার ঠিক নিচের ঘরে একতলায় থাকে জো মিজারোভিচ। তার পেশা কারখানায় সেলাই মেশিন বানানো, আর নেশা হল রাজ্যের কুসংস্কারে নিজে ভয় পাওয়া আর লোককেও ভয় পাওয়ানো। যখনই সে ঘরে থাকে সারাক্ষণ ক্রুসিফিক্স হাতে নিয়ে বিড়বিড় করে প্রার্থনা করে যায়। সেই প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছয় কিনা জানা নেই, তবে দুটো ফ্লোর ওপরে ওয়াল্টারের অতিমানবিক কানে পৌঁছে ওর মাথা খারাপ করে দেয়। জোয়ের ঠাকুমা আরকামের মেয়ে, তিনি তাঁর ঠাকুমার মুখে শোনা নানান গল্প জোকে বলেছিলেন। জো আবার এই মেসে মাঝে মধ্যেই সেই সব গল্পের ঝাঁপি খুলে বসে।
তবে আর বলছি কি, এই বাড়ির ডাইনি বুড়ি আর তার সাগরেদ ওই জঘন্য কদর্য ইঁদুরের ভূত এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। আরে আমি নিজে কি কম তারা খেয়েছি তাদের? ফাদারের দেওয়াই ক্রুসিফিক্স না থাকলে আমার যে কি হতো বাবা, ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। এই যে ফ্র্যাঙ্ক, এই ফ্র্যাঙ্ক শুধু শুধু আমার পিছনে লাগে, ওই দেখো এখনো বসে বসে হাসছে।
আহা, এ আমি আবার তোমার পেছনে কখন লাগলাম জো? আমি শুধু বলেছি তুমি তো মানে বেশিরভাগ সময় জলে ডুবে থাকো কি না, তাই কি দেখতে কি দেখেছো।
বেশ, আমি না হয় মাতাল, শহর শুদ্ধ লোককে কি তাই বলবে? কত লোকই তো কেজায়া মেসন আর ব্রাউন জেনকিনকে দেখেছে, সবাই কি ভুল, সবাই মিথ্যাবাদী? যাই বলো, এই তোমরা বিজ্ঞানীরা না কিন্তু বড় উদ্ধত ধরনের। আচ্ছা, তবে তোমাদের মধ্যেই দেখো না, এই তো পল, বলো বলো তোমার বন্ধুদের, তুমি ওদের দেখনি? আমার কাছে এসে কত খোঁজ খবর তো করতে একসময়।
ইয়ে, সে তো স্বপ্নে, তাও মোটে দু একবার।
ওয়াল্টার এবার মুচকি হেসে বলে উঠল,
সে কি পল, ক্লাসে তোমার কথা শুনলে তো মনে হয় খোলা চোখে যা দেখা যায় না তার কোনো কিছুই তুমি বিশ্বাস করো না।
হ্যাঁ ঠিকই মনে হয়, এখানে এসে এত গল্প শুনে প্রথম প্রথম কয়েকটা উল্টোপাল্টা স্বপ্ন দেখেছিলাম। জো বাড়ি বাড়ি বলছে যেমন ওর স্বভাব, তাছাড়া তিন মাসের বেশি হয়ে গেছে এ জাতীয় আর কোনো স্বপ্ন আমি দেখিনি। কবে কার কথা টেনে ওদের, সত্যি করে বলো জো, এর মধ্যে আমি তোমাকে কিছু বলেছি?
এটা একটা চিন্তার ব্যাপার বটে, এই তিন মাসে আমিও কিছু দেখিনি, অন্য কেউ কিছু বলেও নি।
যা বাবা, এ তো ভালো কথা জো, এতে চিন্তার কি হলো?
দেখো ফ্র্যাঙ্ক, যখনই কেজায়া আর জেনকিন অনেকটা সময়ের জন্য উধাও হয়ে যায় তারপরেই একটা খারাপ কিছু ঘটে, বিশেষ করে এই সময়টা তো আরকামের জন্য ভীষণ অশুভ। আজ 15 এপ্রিল, সামনেই মে ইভে ফাল্প অগস্ট নাইট,
কি হয় তখন?
ও সুইট ওয়াল্টার, কি হয় শুনবে? ফাল্প অগস্ট নাইটে নরকের ঘৃণ্যতম অপশক্তিরা পাতাল থেকে বেরিয়ে এসে পৃথিবীতে ছেয়ে যায়। শয়তানের দূতেরা সবাই একসাথে জড়ো হয় ভয়ঙ্কর সব নামহীন রিচুয়ালস পালন করার জন্য। আর কি হয় জানো? তোমাদের ইউনিভার্সিটির পণ্ডিতরা বা বড়লোক পাড়ার লোকেরা অস্বীকার করে, কিন্তু প্রায় প্রত্যেক বছর এই রাতের আগে আরকাম থেকে দু একটা করে বাচ্চা খোয়া যায়। আমি বলবো সবাই একটু সাবধানে থাকো, পারলে একটা করে ক্রুসিফিক্স নিয়ে রাখো, আমি ফাদারকে বলে রাখবো। এতদিন যখন কেজায়া কারোর ঘরে হানা দিচ্ছে না, এমনও হতে পারে ইতিমধ্যেই ভালো কোনো শিকার তার চোখে পড়েছে।
ফ্র্যাঙ্ক সবসময়ই কট্টর যুক্তিবাদী, সে বলল,
সবই বুঝলাম, কিন্তু এগুলো তো কাকতালীয় হতে পারে।
এই আলোচনার বাকি অংশ আর ওয়াল্টারের কানে ঢুকল না। জো একটা পাগল, কিন্তু ওর সব কথা কেন যেন ও ফেলতেও পারছে না। বিশেষ করে সবাই বলছে কেজায়া আর জেনকিনকে অনেকদিন দেখা যাচ্ছে না, কিন্তু ওয়াল্টার তো প্রায় রোজই, ভেবে দেখলে এ বাড়িতে ওর আসারও 3.5 মাস মতোই হয়েছে। তবে কি, এতটা ভাবা আবার বাড়াবাড়ি, এসব গেঁয়ো ভূতের কথা বেশি না ধরাই ভালো। তবে জ্বরের জন্য ডাক্তারটা এবার দেখাতেই হচ্ছে। পরদিন ডাক্তারখানায় গিয়ে কিন্তু দেখা গেল মোটেই জ্বর নেই। ডাক্তারবাবু অনেক খুঁটিনাটি প্রশ্ন করে ওয়াল্টারকে বললেন কোনো নার্ভ স্পেশালিস্টকে দেখাতে। ওয়াল্টার মনে মনে ভাবল, ভাগ্যিস সে কলেজের ডাক্তারবাবুকে দেখায়নি, নইলে তিনি সঙ্গে সঙ্গে ইনফার্মারিতে চালান করে দিতেন টানা বিশ্রামের জন্য। এখন কি ওর বিশ্রামের সময়? ফোর্থ ডিমেনশনের রহস্য এখন ওর খাতার পাতায় আঙুলের ডগায় নাচানাচি করছে। ওয়াল্টার যতই এগোয় ততই দেখতে পায় যে ব্রহ্মাণ্ডের আশ্চর্য বিশালতার সামনে ও কত ক্ষুদ্র। কিন্তু আর কিছুদিন লেগে থাকলেই এক ক্ষুদ্র মানবের হাতের মুঠোয় চলে আসবে এই বিশাল সমুদ্রে পাড়ি জমানোর চাবিকাঠি। তাই না, বিশ্রাম নেওয়ার সময় এটা নয়। তা সত্ত্বেও ওয়াল্টার মাঝে মাঝে নিজেকে প্রশ্ন না করে পারে না, ওর এত আত্মবিশ্বাস কি শুধু ওর খাতার ইকুয়েশনস থেকেই আসছে? বন্ধ লফটের ভেতর থেকে যে মৃদু কাল্পনিক পায়ের শব্দ আসে তা ওর অস্বস্তি বাড়িয়েই চলেছে। আজকাল এও মনে হয় কেউ যেন ওকে দিয়ে খুব খারাপ একটা কিছু করিয়ে নিতে চাইছে। চারপাশে এমনিতেই এত আওয়াজ, ওয়াল্টারের পাগল পাগল লাগে। তার মধ্যে আবার যেটা ও স্বপ্নের মধ্যে শোনে, তা যেন চুঁইয়ে চুঁইয়ে চলে আসছে বাস্তবেও, দিনের খটখটে আলোয়, সম্পূর্ণ সজাগ অবস্থায়। ওয়াল্টারের স্বপ্নেও প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটতে থাকে। প্রথম দিকে যা ছিল এক কুঁজি বুড়ির ছায়া, তা এখন পুরোদস্তুর লম্বা নাক আর কোঁচকানো চামড়ার এক বৃদ্ধার স্পষ্ট রূপ নিয়েছে, যার মুখের হাসি দেখলে সমস্ত অন্তরাত্মা কেঁপে ওঠে। এখন আর কোনো সন্দেহ নেই, এই মহিলাকেই ওয়াল্টার মাঝে মাঝে রাস্তায় দেখতে পায়।
ওয়াল্টার, ওয়াল্টার, সময় হয়েছে, আমার সঙ্গে ব্ল্যাকম্যানের কাছে চলো, তারপর আমরা সবাই মিলে অ্যাজথথ দেবতার সিংহাসন দেখতে যাব, যা সংসারের সমস্ত বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেবতা অ্যাজথথ সেই সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে যে অচেতন, এই গোটা মহাবিশ্ব যে আসলে অ্যাজথথের স্বপ্ন। এসো ওয়াল্টার, এসো, শুধু তার আগে নিজের রক্ত দিয়ে ভগবান অ্যাজথথকে লিখে দিতে হবে তোমার নিজের আত্মার মালিকানা। এই জ্ঞান অমৃতের সমান ওয়াল্টার, এই জ্ঞান অমৃতের সমান, তুমি অজেয় হবে, অজেয়। আর দেরি করো না, চলে এসো ওয়াল্টার, চলে এসো।
ওয়াল্টার হয়তো চলেও যেত, কিন্তু স্বপ্নের মধ্যেই ওর মনে পড়ে যায় এই অ্যাজথথ নামটা সে দেখেছে নেক্রোনমিকন নামে একটি অতি প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের পুঁথিতে। সেখানে এই ভয়ঙ্কর দানবের যা বর্ণনা ছিল সেটা ঘুমের মধ্যেও ভোলা সম্ভব নয়, তাই ওয়াল্টার বুড়ির প্রস্তাবে ভুলেও রাজি হয়নি। গভীর স্বপ্নগুলোতেও সবকিছু ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে। গোধূলি আলোয় মোড়া সেই শূন্যস্থান সম্ভবত ওয়াল্টারের বহুকাঙ্ক্ষিত ফোর্থ ডিমেনশন। সেখানে ও যে অদ্ভুত আকৃতির প্রাণীগুলোকে দেখে তারা হয়তো আসলে বিভিন্ন গ্রহের বাসিন্দা, এই মহাজাগতিক প্যাসেজের মধ্যে এসে তাদের চেহারাগুলো ওই রকম রূপ নেয়। তাদের কারোর কারোর চলন দেখলে মানুষ বলে মনে হয়, সেই সঙ্গে এই সন্দেহও জাগে হয়তো ওয়াল্টারের নিজের চেহারাও ওই অবস্থায় ওই রকমই হয়েছে। আর বাকি যাদের পরিচিত কোনো প্রাণীর মতো লাগে না, তাদের আসল চেহারা যে কেমন সেটাও কল্পনা করতে চায় না। এর মধ্যে দুটো জীবের কথা আলাদা করে বলতে হয়। একটা হল অনেক বুদবুদের একটা বড় সড় জটলা, আর একটা হল তার চেয়ে অনেক ছোট একটা পলিহেড্রন। যার বিভিন্ন তলের কোণগুলো সমানে পাল্টাতে থাকে। এই দুজন ওয়াল্টারকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির এই গোলকধাঁধার মধ্যে দিয়ে অনুসরণ করে, অথবা পথ দেখিয়ে কোথায় যেন নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোথায় সেটা জানা গেল 19 এপ্রিল। সেই রাতেও অমনি কিছুটা স্বেচ্ছায় কিছুটা অনিচ্ছায় ওই দুই আকৃতির পেছনে চলতে চলতে ওয়াল্টার কাছের একটা বিশাল প্রিজমের গায়ে দেখল খুব দ্রুত কিছু স্কোয়ার তৈরি হচ্ছে। পর মুহূর্তেই ও ফোর্থ ডিমেনশন ছেড়ে এসে দাঁড়ালো এক পাথুরে পাহাড়ের কিনারায়। গোটা চরাচর ভেসে যাচ্ছে তীব্র এক সবুজ আলোর মৃদু আভায়। রাত পোশাক করা ওয়াল্টার খালি পায়ে চলার চেষ্টা করতে গিয়ে দেখল পা তুলতেই পারছে না। ঘোর বাষ্পের মধ্যে দিয়ে সামনের পাহাড়ের ঢালটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে অবশ্য বুড়ি আর ওই ইঁদুরটাকে দেখা গেল। তাদের দুজনকেও সুস্থ হয়ে দাঁড়াতে বেশ বেগ পেতে হল। এত গা ছমছমে অজানা একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ওয়াল্টার শিউরে উঠল আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। ইঁদুরটার পায়ে থাবার বদলে মানুষের হাতের মতো গঠন, তা সত্ত্বেও কিসের টানেও যেন বাধ্য হল বুড়িটা আর সেই প্রাণীর হাতের ইশারা অনুসরণ করতে। সেই দিকে তিন পা এগোতে না এগোতে ওয়াল্টার আবার গিয়ে পড়ল সেই প্যাসেজে যার থেকে বট গাছের শিকড়ের মতো বেরিয়েছে বহু অন্ধকার পথ, আর সেই সব ঘোরালো রাস্তা পেরিয়ে অবশেষে তার ভুতুড়ে মেসের অদ্ভুতুড়ে চিলে কোঠায় নিজের বিছানার ওপর জেগে উঠল। পরের দিনটা খুবই এলোমেলো ভাবে কাটল। সারাদিন ওয়াল্টার একটাও ক্লাস করল না, ক্যাম্পাসে ঘুরে ঘুরে সময় কাটাল। স্থান কালের জ্ঞান যেন আস্তে আস্তে কমছে ওয়াল্টারের, থেকে থেকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল খানিক্ষণ। দুপুর দুটো নাগাদ খেতে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়ও খেয়াল করল যে ও বারবার দক্ষিণ পূর্ব দিকে ঘুরে যাচ্ছে। কোনো মতে সেই টান উপেক্ষা করে ওয়াল্টার চার্চ স্ট্রিটে গিয়ে লাঞ্চ সারল বটে, কিন্তু তারপর যেন নিজেকে স্থির রাখা আরো মুশকিল হয়ে উঠল। প্রবল ইচ্ছা শক্তির জোরে এই অদ্ভুত আকর্ষণের উল্টো দিকে চলতে চলতে ও একসময় মিসকেটনিক ব্রিজের ওপর এসে পড়ল। লোহার রেলিং ধরে হাঁপাতে হাঁপাতে ঘামতে ঘামতে তাকিয়ে দেখল নদীর চড়ায় সেই প্রাচীন পাথরগুলোকে বিকেলের পড়ন্ত আলোয় আরো গম্ভীর লাগছে। প্রায় সঙ্গে সঙ্গে জনমানব শূন্য সেই দ্বীপের বুকে ওয়াল্টার দেখতে পেল এক কুৎসিত বৃদ্ধাকে, যে ওর দিনের রাতের সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। তার চারপাশের লম্বা ঘাসগুলো তুলছে যেন তার পায়ের কাছে আরো কোনো প্রাণী ঘোরাঘুরি করছে। সেটা যে কে তা ওয়াল্টার এখন ভালোই জানে। সঙ্গে সঙ্গে ও উল্টো দিকে দৌড়ে শহরের গলিতে আশ্রয় নিল। তারপর দক্ষিণ পূর্বমুখী প্রচণ্ড টানটা প্রাণপণে অগ্রাহ্য করে মেস বাড়িতে নিজের ঘরে এসে ঢুকল। ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থেকে আর শূন্য দৃষ্টিতে চেয়ে চেয়ে কাটানোর পর সন্ধে 6টা নাগাদ একতলা থেকে জোয়ের ঘ্যান ঘ্যানে প্রেয়ার কানে গেল। এরপর ওয়াল্টার আর স্থির থাকতে পারল না, হ্যাটটা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। সূর্যাস্তের আলোয় তখন রাস্তা ভেসে যাচ্ছে। এবার আর অদৃশ্য শক্তির টানকে উপেক্ষা না করে বরং তাকেই অনুসরণ করে দক্ষিণ দিকে চলবে সে। ঘণ্টাখানেক চলার পর ওয়াল্টার এসে পৌঁছল হ্যাংম্যান ব্রুক পেরিয়ে একটা বিশাল খোলা মাঠে। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, মাথার উপর অসীম আকাশে বসন্তের তারারা ঝকঝক করছে। এতক্ষণ ধরে ওয়াল্টারের খুব হাঁটতে ইচ্ছে করছিল, এখন মনে হল পাখা মেলে উড়ে যেতে পারলে ভালো হয়। আর এতেই ও বুঝতে পারল যে জায়গাটা ওকে এতক্ষণ ধরে টানছে তা এই পৃথিবীতে নেই, সেটা আসলে আকাশের একটা নির্দিষ্ট বিন্দু, হাইড্রা ও আর্গো নাভিস তারামণ্ডলের মাঝে কোথাও তার অবস্থান। সারাদিনের অসহ্য টানাপোড়েনের পর এবার ওয়াল্টারকে ঘিরে ধরল রাজ্যের ক্লান্তি আর হতাশা। ওকে ওকে সত্যি পাগল হয়ে যাচ্ছে। কোনো মতে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে আবার ওই সর্বনাশা হানাবাড়িতে, ওই উইচ হাউসে ফিরল ওয়াল্টার। দরজায় ওর জন্যই অপেক্ষা করছিল জো মেসারোউইচ।
গুড ইভিনিং ওয়াল্টার, কোথায় গিয়েছিলে গো?
তাতে তোমার কি, ঘরে বসে কি সব ঝাড়ফুঁক করছিলে? হ্যাঁ তাই করো না, হ্যাঁ তাই করো কি?
বাবারে, ভীষণ রেগে আছে মনে হচ্ছে। আসলে তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, থাক তাহলে পরেই বলবো।
না না, শোনো শোনো, বলবে যখন ঠিক করেই ফেলেছো তাহলে বলেই ফেলো। তুমি আবার কবে থেকে বাজে পকার আগে সাত পাঁচ ভেবেছো?
আসলে কাল তো আমি পেট্রিয়াস ডে সেলিব্রেশনে গেছিলাম, অনেক রাত করেই বাড়ি ফিরেছি, বারোটার পর তো বটি। বাইরে থেকে যখন এই বাড়ির দিকে তাকালাম, প্রথমে মনে হলো তোমার ঘর অন্ধকার, কিন্তু তারপরেই কাঁচের জানলা দিয়ে দেখলাম ঘরটা হালকা বেগুনি আলোতে ভরে গেল।
কি অসম্ভব!
দোহাই তোমার বোল্টার, একবার আমার কথাটা শোনো। তোমায় আগে বলিনি, কিন্তু এই বেগুনি আলোর মানে আর্কামের প্রত্যেকটা লোক জানে। এই আলো সবসময় কেজায়া মেসন আর ব্রাউন জেনকিনের আশেপাশে দেখতে পাওয়া যায়। এর মানে একটাই, সেদিন আমি বলেছিলাম না, ওদের দেখতে পাওয়া যাচ্ছে না মানে নিশ্চয়ই কেউ না কেউ ওদের খপ্পরে পড়েছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে বলটার, সেই কেউটা আসলে তুমি।
এসব এসব কি বলছো জো? আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। আমি আমি তো ভাবতাম ওগুলো স্বপ্ন। আচ্ছা আচ্ছা, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? তুমি তো একটা উৎসবে গেছিলে, নিশ্চয়ই সেখানে দুপাত্তর চড়িয়েছ। আহা জোর রাগ করো না, সেটা তো স্বাভাবিক। হ্যাঁ কিন্তু কিন্তু সেই অবস্থায় কি দেখতে কি দেখছো?
তাই যদি হবে তাহলে তুমি যা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেছ, আমি সেই একই বেগুনি রং বাইরে থেকে কি করে দেখলাম? বেশ বেশ, আমার কথা বিশ্বাস না হলে তুমি পল আর মিস্টার ডমব্রস্কিকে জিজ্ঞাসা করে দেখো।
মানে ওরা ওরাও দেখেছে?
সেদিন নয়, কিন্তু এর মধ্যে কয়েকবার তোমার ঘরের ওপর বন্ধ লফটের দেওয়ালের ফাঁক ফোঁকর দিয়ে এরকম বেগুনি আভা বেরিয়ে আসতে দেখেছে। আমিও দেখেছিলাম, কিন্তু ওরা এ নিয়ে আর কথা বাড়াতে চাইল না। আর আমি তো কিছু বলতে গেলেই আমাকে মাতাল, পাগল, এই গেঁয়ো ভূত এইসব বলে উড়িয়ে দেবে, তাই আমিও আর কিছু বলিনি। কিন্তু কালকের পর চুপ করে থাকাটা অন্যায় হতো। ওয়াল্টার, যা গোয়ার তুমি করার তুমি পরে করো, কিন্তু প্লিজ অন্তত ফালপগাস নাইট পর্যন্ত একটা ক্রুসিফিক্স পরে থাকো, আমি চার্চ থেকে এনে দেব ওয়াল্টার।
আচ্ছা আচ্ছা জো জো, তোমরা অনেকেই বলেছ আমি নাকি স্লিপ ওয়াকিং করি, আমি কি তখন ঘুমের ঘরে কথাও বলি? হ্যাঁ তুমি তুমি শুনেছ?
না, আমি তো কখনো শুনিনি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি ফ্র্যাঙ্ককে একবার জিজ্ঞেস করবো।
শোনো না শোনো, পারলে ওর ঘরেই বরং থাকো কিছুদিন।
দেখছি দেখছি।
ফ্র্যাঙ্ককে কিন্তু পাওয়া গেল না, ওর ঘরে তালা ঝুলছে। সে রাতে নিজের খাটে শুয়ে আবার স্বপ্ন দেখল ওয়াল্টার। রাতের স্বপ্নে বেগুনি আলোর তীব্রতা আর ওই দুই নরকের দূতের অমানসিক হাসি আর অঙ্গভঙ্গি দুই যেন অন্যদিনের চেয়ে আরো বেশি ভয়াবহ মনে হল ওয়াল্টার। তাই যখন ওকে ওরা আবারও ফোর্থ ডিমেনশনের মধ্যে দিয়ে কোথাও নিয়ে যেতে লাগল, ও তখন একটু হাঁপ ছেড়ে বাঁচলই যেন। কিন্তু সেই শান্তি
বেশিক্ষণ রইল না বলাই বাহুল্য, কারণ আজ ওকে নতুন যে জায়গায় এনে ফেলা হয়েছে তার ভয়াবহতা ব্যাখ্যা করার মতো ভাষা ওয়াল্টারের জানা নেই। ও যেখানে উঠে বসল সেটা অনেক উঁচু একটা বারান্দা, তার ধারে উদ্ভট কারুকার্য খচিত রেলিং দেওয়া। বারান্দা থেকে নিচে তাকালে যে দৃশ্য দেখা যায় তা কোনো জঙ্গলের না শহরের তা বোঝা মুশকিল। তবে যাই হোক, সেটা যে ওয়াল্টারের পৃথিবী নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উঁচু উঁচু মিনারের মাথায় বহুভুজ সমতল বা গোলাকার চাকতি যেন ব্যালেন্স করে বসানো, পাথরে অথবা বিভিন্ন উজ্জ্বল ধাতুতে তৈরি বিচিত্র আকৃতির বাড়ি, গম্বুজ, মিনার আর চাকতি রঙিন আকাশের পটভূমিতে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। মাথার ওপরে তিনটে সমতল বারান্দা বিভিন্ন উচ্চতায় ভেসে রয়েছে, তাদের প্রত্যেকের রং আলাদা। আশেপাশে আর নিচেও এরকম আরো জিনিস দেখা গেল, তার মানে ও নিজেও কি এরকমই কোনো ভাসমান বারান্দায় রয়েছে? ওয়াল্টার প্রতি মুহূর্তে আশঙ্কা করতে লাগল, এই বুঝি দিগন্ত বিস্তৃত ভীমগ্রহী শহর আর নিচু নিচু পাহাড়ের বুক চিরে কোনো বিভীষিকাময় শব্দ উঠে এসে ওকে অচেতন করে দেবে। এই বারান্দাটাও নাম না জানা এক পাথরে তৈরি, মেঝের টাইলগুলোর জ্যামিতিক আকৃতি দেখলে মনে হয় এরা পৃথিবীর অঙ্কের নিয়ম না মানলেও এদের মধ্যে কোনো এক ধরনের সামঞ্জস্য অন্তত আছে। ওয়াল্টার উঠে দাঁড়িয়ে দেখল ওর রেলিংটা বুক সমান উঁচু, ঝকঝকে ধাতুতে তৈরি জিনিসটার কারিগরি অতি উচ্চ মানের, কিন্তু কিছু দূর অন্তরন্তর রেলিংয়ের ওপর লাগানো যে উৎকট মূর্তিগুলো রয়েছে তা দেখলে শিউরে উঠতে হয়। সূক্ষ্ম কারুকার্য খচিত মূর্তিগুলো 4.5 ফিটের মতো লম্বা, তাদের কাঠামো অনেকটা পিপের মতো। সেই খাঁজ কাটা পিপের কেন্দ্রের বলয় থেকে বেরিয়ে এসেছে অজস্র সরু সরু সুর, পিপের ওপরে ও নিচে একটা করে গোলক বসানো, প্রতিটা গোলক থেকে বেরিয়েছে 5টা করে লম্বা চ্যাপ্টা হাত, অনেকটা স্টারফিশের মতো। ওয়াল্টারের খালি পায়ে মেঝেটা গরম লাগছিল, ও প্রায় 2000 ফুট নিচে থাকা শহরটার দিকে মন দিল। কান খাড়া করে শুনলে সেখান থেকে বাঁশি জাতীয় কোনো বাদ্যযন্ত্রের শব্দ পাওয়া যাচ্ছে, তবে বাঁশি হলেও তার আওয়াজটা মিঠে নয় মোটেই। হাজারে হাজারে তারা বাজছে, প্রত্যেকের সুর ও স্বর আলাদা, কিন্তু তাতে কোলাহল হচ্ছে না। সম্মিলিত সুরটার একটা নির্দিষ্ট চলন রয়েছে আর সেটা খুবই অস্বস্তিকর। তবু অচেনাকে চেনার এক স্বাভাবিক প্রবণতা থেকে ওয়াল্টার নিচের দিকে অনেকটা ঝুঁকে পড়ল, এতটাই যে ওর শরীরটা রেলিং টোপকে পড়ে যাওয়ার উপক্রম হল। তড়িঘড়ি ওয়াল্টার রেলিং এর ওপর লাগানো একটা মূর্তি খপ করে চেপে ধরল, কিন্তু সেগুলো খুবই সূক্ষ্মভাবে তৈরি তাই জিনিসটা ভেঙে ওর হাতে চলে এল। কোনোমতে মূল রেলিং এর একটা স্তম্ভ ধরে নিজেকে বাঁচানোর প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াল্টারের অতিমানবিক শ্রবণ শক্তি জানান দিল যে ইতিমধ্যে ওর পেছনে কিছু একটা পরিবর্তন ঘটেছে। ও সভয়ে তাকিয়ে দেখল 5টা অবয়ব ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে, তার মধ্যে 2 জন ইজায়া মেসন ও ব্রাউন জেন্টিন, আর বাকি 3 জন রেলিং এর গায়ে লাগানো হিমভূত মূর্তিগুলোরই 8 ফিট উঁচু জীবন্ত সংস্করণ। তারা তাদের নিচের 5টা পায়ে ভর দিয়ে মাকড়সার মতো নড়ে চড়ে এগিয়ে আসছে। তীব্র আতঙ্কে ওয়াল্টার জ্ঞান হারল। নিজের বিছানায় যখন ঘুম ভাঙল ততক্ষণে ও ঘেমে জল হয়ে গেছে, ওর হাতে পায়ে আর মুখে জ্বালা করছে। ঘুম ভেঙেও ওয়াল্টার এক মুহূর্তের জন্য স্বাভাবিক হতে পারল না, এবার আর হাইড্রা আর আর্গোর মাঝখান থেকে নয়, উত্তর দিক থেকে আসছে আর একটা মরণ টান যা অস্বীকার করবার ক্ষমতা ওর নেই। আলোর বেগে তৈরি হয়ে ও বেরিয়ে পড়ল। খাওয়া দাওয়া পড়াশুনো সব চুল হয়ে যাক, ওসব যেন অন্য কোনো পৃথিবীতে হয়, ওসবের কোনো মানেই নেই। এখন তাকে শুধু উত্তরে যেতে হবে। হ্যাঁ, উত্তরে। এক ঘন্টা ধরে উন্মাদের মতো চলার পর একটু ধাতস্থ হল ওয়াল্টার। শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছে। চারিদিকে নোনা জলাভূমির মাঝখান দিয়ে একটা সরু পথ চলে গেছে এমসমাউথের দিকে। সেও আর এক প্রাচীন শহর, কিন্তু সেখানে কেউ থাকে না বললেই চলে। কোনো অজ্ঞাত কারণে আর্কামের লোকেরা সযত্নে শহরটাকে এড়িয়ে চলে। এতক্ষণে উত্তরমুখ টানের প্রভাব কিছুটা কমেছে, হয়তো দুটো বিপরীতমুখী আকর্ষণ পরস্পরকে কিছুটা কাটছে। ধীরে সুস্থে ওয়াল্টার শহরে ফিরল, কফি খেল, পাবলিক লাইব্রেরিতে বসে লক্ষ্যহীনভাবে ম্যাগাজিনের পাতা উল্টাল, কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা হল।
আরে ওয়াল্টার জি, এ কি গায়ের রং তো বেশ পুড়ে গেছে মনে হচ্ছে, আজকাল তো ক্লাসেও বড় একটা দেখি না, এই স্যাঁতস্যাঁতে শহরে সূর্য পেলে কোথায়? হে, সারাদিনই তো মেঘ করে আছে।
আমাদের ওয়াল্টারের জন্য সবই আলাদা, দেখো না প্রফেসররা তো ওকে অর্ধেক অ্যাসাইনমেন্ট দেনই না, ক্লাস বাঙ্ক করলেও কিছু বলেন না, আমাদেরকেই গাধার মতো খেটে মরতে হয়।
আহ ছাড়ো তো ওসব, তবে তুমি বা দিন নেই রাত নেই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ ওয়াল্টার, সব ঠিক আছে তো?
ওয়াল্টার স্বভাবতই আসল কথাটা চেপে গেল। যে মেধাবী আত্মবিশ্বাসী ওয়াল্টারের সাথে এরা পরিচিত তার মতো করেই উত্তর দিল, কিন্তু নিজের কাছে এ কথা অস্বীকার করার উপায় নেই যে সে পালিয়ে বেড়াচ্ছে। বাকি দিনটা রেস্টুরেন্টে খেয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে আর একটা বাজে সিনেমা দেখে কাটল, যার একটা দৃশ্য ওর মনে নেই। রাত 9টা নাগাদ বাড়ি ফিরে ও অভ্যেস মতো নিজের ঘরেই গেল। ফ্র্যাঙ্ক আছে কিনা দেখার কথা মাথায় রইল না। ঘরের আলো জ্বালিয়েও দেখল টেবিলে কিছু একটা পড়ে আছে যেটা সেখানে থাকার কথা নয়। কাছ থেকে দেখতে গিয়ে ওয়াল্টারের হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে গেল। গত রাতের স্বপ্নে ভিনগ্রহী ব্যালকনির রেলিংয়ে লাগানো যে উৎকট মূর্তিটা ওর হাতের চাপে ভেঙে গিয়েছিল, সেটা এখন হাতে ধরে রয়েছে ওয়াল্টার। সেই একই পিপে আকৃতি, দু প্রান্তে দুটো গোলক, গা থেকে বেরিয়ে আসা সুর, ওপরে নিচে পাঁচটা করে হাত, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। জিনিসটাকে আঁকড়ে ধরে ওয়াল্টার দৌড় দিল বাড়িওয়ালা মিস্টার ডম্ব্রস্কির ঘরের দিকে। উনি এখন কিছুদিনের জন্য স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই থাকছেন। নোনা ধরা দেওয়ালের মধ্যে দিয়ে শোনা যাচ্ছে জোয়ের একটানা প্রেয়ারের শব্দ, কিন্তু এখন আর তাতে বিরক্ত হলে চলবে না।
এই জিনিসটা একটু দেখুন, এটা কি এই বাড়ির জিনিস বা এই শহরের কোথাও কি দেখেছেন এমন কিছু?
এইটা ও বাবা, কেমন বিদঘুটে দেখতে। ওই না তো, এরকম জিনিস আমি কশ্মিনকালেও দেখেছি বলে তো মনে পড়ছে না।
ও দেখেননি না? আচ্ছা আচ্ছা, না তাও একবার একটু ভালো করে দেখুন না।
এই দাঁড়াও, এটা কি তোমার টেবিলে রাখা ছিল নাকি?
হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। আপনি জানেন কিছু?
আমি জানি না, তবে আমার স্ত্রী হয়তো কিছু বলতে পারবেন। এই শুনছো, একবার এদিকে আসবে?
হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে?
এর হাতে যে জিনিসটা দেখছো এটার কথাই কি বলছিলে?
হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আজ দুপুরবেলা আমি একটু ঘরদোরগুলো ঠিক করছিলাম, তোমার ঘরেও গিয়েছিলাম ওয়াল্টার, তখনই খাটের ওপর দেওয়ালের দিকে এটাকে দেখতে পেলাম। আমার খুবই অদ্ভুত লেগেছিল। তোমার ঘরে তো এমনিই নানা রকম উদ্ভট বইপত্র, ছবি, নকশা এসব থাকে, তাই আর মাথা না ঘামিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছিলাম। কেন, এটা তোমার নয়?
না, এনিওয়ে মিসেস ডমব্রস্কি, থ্যাংক ইউ। মিস্টার ডমব্রস্কি, আমাকে বেশ খানিকটা ময়দা ধার দিতে পারেন?
নিশ্চয়ই, কিন্তু কেন বলো তো?
ওই ছেলেরা বলছে আমি নাকি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। আমি তো সকালে উঠে তেমন কোনো চিহ্ন পাইনি এতদিন, আজকে এই জিনিসটা দেখে সন্দেহ হচ্ছে। ভাবছিলাম আমার ঘরের সামনে আর করিডোরে ময়দা ছড়িয়ে রাখবো রাতে, যাতে সকালে ওই পায়ের ছাপগুলো পাওয়া যায়।
ও আচ্ছা আচ্ছা, তা বেশ, নিয়ে যাও, কোনো অসুবিধে হলে জানিও। কিন্তু
সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ওয়াল্টার ভাবল, হয় ও এখনো স্বপ্ন দেখছে, নয়তো ওর স্লিপ ওয়াকিং এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে ও অচেনা জায়গায় গিয়ে নিজের অজান্তেই জিনিসপত্র তুলে নিয়ে চলে আসছে। কিন্তু এই জিনিস কোথায় পাবে? আর্কামের সমস্ত মিউজিয়াম ওর হাতের তালুর মতো চেনা, কিন্তু কোথাও তো নিশ্চয়ই পেয়েছে। আর সেখান থেকে মূর্তিটা নেওয়ার সময় ওই বিশ্রী স্বপ্নটা দেখেছে। কাল যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে একটু খোঁজ খবর করতে হবে, আর পারলে নার্ভের ডাক্তারের কাছেও যেতে হবে। ফ্র্যাঙ্কের ঘরে এখনো তালা ঝুলছে, ছেলেটা আবার কোথায় গেল কে জানে। ওয়াল্টার কোনো মতে ক্লান্ত শরীরে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল। সিলিংয়ের ওপর থেকে কিছু খচর মচর শব্দ আসছে, কিন্তু আর কিছু ভাবতে না পেরে ও ঘুমে ঢলে পড়ল।
কত ঘুমাবে ওয়াল্টার, আর কত ঘুমাবে? কত নতুন নতুন জায়গায় তোমায় ঘোরাচ্ছি, ভালো লাগছে না? আজ আর অবশ্য বেশি দূর যেতে হবে না। ওরে ওঠো ওঠো, কত কাজ আছে আমাদের, কত কাজ।
সেদিন রাতে প্রথমবার বুড়িটা ওয়াল্টারের কাছে এসে ওর গায়ে হাত দিল। ঠান্ডা প্রাণহীন সেই হাতের আঙুলগুলো শুকিয়ে দড়ি হয়ে গেছে। আবারও চোখের সামনে ভেসে উঠল কমলা রঙের বহুমাত্রিক মহাজাগতিক পথ। কানে এলো সেই শব্দ যার কম্পন বা তীব্রতা ব্যাখ্যা করা যায় না, কিন্তু আজ এসব মুহূর্তের জন্য। পলক ফেলতে না ফেলতেই ওয়াল্টার এসে পৌঁছল ধুলো মাখা অত্যন্ত ঘুপচি একটা ঘরের মধ্যে। ঘরে একটাও জানলা নেই, সিলিংয়ে প্রায় মাথা ঠেকে যায়, সেখানে কয়েকটা মোটা মোটা কাঠের বিম গিয়ে মিশেছে, মেঝেটা একদিক থেকে আর একদিকে ঢালু হয়ে গেছে এতটাই যে ঘরের মাঝখানে রাখা টেবিল আর একটা বেঞ্চ মেঝেতে লাগানো আংটার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আর আছে কিছু নিচু নিচু তাক, তাতে রাখা জীর্ণ হলুদ বইগুলো কবেকার তা কে জানে।
বাড়িকে দেখো ওয়াল্টার, বাড়িকে দেখো ওয়াল্টার।
বাড়িকে তাকিয়ে ওয়াল্টার দেওয়ালে একটা কালো ত্রিকোণ দেখতে পেল, সেটাকে গর্ত না বলে গহ্বর বলা উচিত। সেখান থেকে বিকৃত মুখে ততধিক বিকৃত হাসি নিয়ে বেরিয়ে এলো শয়তানের দূত, আধা মানুষ আধা ইঁদুর, ব্রাউন জেনকিন। বুড়ি এখনো ওয়াল্টারকে খামচে ধরে রেখেছে। হঠাৎ ওয়াল্টার দেখল টেবিলের ওপারে দাঁড়িয়ে রয়েছে এক তৃতীয় ব্যক্তি। লম্বা রোগা সেই অবয়বের চামড়া ও পোশাক দুই ঘন কালো, চুলদাড়িও কিছু নেই তার। বেঞ্চের পায়ার জন্য লোকটার পা দুটো দেখা গেল না, তবে সে নিশ্চয়ই ভারী জুতো পরে আছে, কারণ একটু নড়াচড়া করলেই তার পায়ের তলা থেকে একটা ধাতব খটখট শব্দ আসছে।
একটাও কথা না বলে ভাবলে সে মুখে সে টেবিলে রাখা একটা মোটা বইয়ের দিকে ইঙ্গিত করল, আর সঙ্গে সঙ্গে ডাইনি বুড়িটা ওয়াল্টারের হাতে একটা পেন ধরিয়ে দিল। মধ্যযুগে যেমন পাখির পালকের তৈরি কুইল দিয়ে লেখা হতো ঠিক তেমন ওর ভয়ের পারদ ধীরে ধীরে চড়ছিল, কিন্তু সেটা সব সীমা ছাড়িয়ে গেল যখন কুৎসি বিদুরটা ওর কাঁধ দিয়ে নেমে বাঁ হাতের কবজির ঠিক নিচে দাঁত বসিয়ে দিল। হাত থেকে ফোয়ারার মতো রক্ত বেরিয়ে আসতেই ওয়াল্টার জ্ঞান হারাল। বাইশে এপ্রিল সকালে ওয়াল্টারের ঘুম ভাঙল বাহাতের কবজিতে ব্যথা আর শুকনো রক্তের দাগ নিয়ে। আগের দিনের রাতের স্বপ্ন ওর খুব ভালো মনে নেই, কিন্তু কালো লোকটাকে স্পষ্ট মনে পড়ছে। নির্ঘাত ওর ঘুমের মধ্যে ইঁদুরে কামড়াচ্ছিল, তাই স্বপ্নটা ওইভাবে শেষ হয়েছে। দরজা খুলে ও মেঝেতে ছড়ানো ময়দার দিকে তাকাল। করিডোরের ও প্রান্তে আরো একটা অ্যাটিক আছে, তাতে একটা ষাঁড়ের মতো ছেলে থাকে। ময়দার ওপর তার বড় বড় পায়ের ছাপ ছাড়া আর কোথাও কিছু নেই, অর্থাৎ অন্তত কাল রাতে ওয়াল্টার স্লিপ ওয়াক করেনি। তবে মিস্টার ডম্ব্রোস্কিকে দিয়ে এই হতচ্ছাড়া ইঁদুরদের একটা পাকাপোক্ত ব্যবস্থা করাতেই হবে। আপাতত সে গর্তটা একটা মোমবাতি গুঁজে রাখল। ওর কানে কেমন একটা তালা ধরার মতো রিন রিনে আওয়াজ হচ্ছে, কেন কে জানে। স্নান করে জামা কাপড় পরতে পরতে স্বপ্নের আরো কিছুটা ওয়াল্টারের মনে পড়ল। বন্ধ ঘরের দৃশ্যটার পর ও আবারও ফোর্থ ডিমেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, মানে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর সেটাও পেরিয়ে ও গিয়ে পড়ল ঘন কালো মহাশূন্যের মধ্যে। অনেক আঁকা বাঁকা রেখায়, অনেক ঘূর্ণিপাক পেরিয়ে পৃথিবীর বিজ্ঞানের সমস্ত নিয়মকানুন দুমড়ে মুচড়ে ও চলতে থাকল। তারপর কতগুলো বিশাল বিশাল ছায়া সমস্ত অনুভূতির ঊর্ধ্বে এক দানবিক স্পন্দন, অদৃশ্য বাঁশির একঘেয়ে ঝিম ধরানো সুর, না আর মনে নেই। একসময় নেক্রোনমিকন গ্রন্থ নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছিল, হয়তো এসব তারই ফল। সেই পুঁথিতে অ্যাজাথথ নামের এক অচেতন সত্তার, এক দেবতার কথা লেখা ছিল। সে নাকি ব্রহ্মাণ্ডের মাঝখানে কালো সিংহাসনে বসে বিশ্ব সংসারের সমস্ত স্থান কালের ওপর রাজত্ব করে। সবই গল্প কথা। কবজি থেকে রক্ত ধুয়ে ফেলার পর ব্যথা অনেকটাই কমে গেল, কিন্তু চাদরে বা অন্য কোথাওই শুকিয়ে যাওয়া রক্তের দাগ পাওয়া গেল না। তবে কি ও ঘরের মধ্যেই ঘুরপাক খেতে খেতে চেয়ারে বসেছিল আর তখনই ইঁদুরটা কামড়েছে? দরজার বাইরেই শুধু নয়, ভেতরেও ময়দা ছড়িয়ে রাখলে ভালো হতো দেখা যাচ্ছে। তবে ওই ভাঙা মূর্তিটা ঘরে পাওয়ার পর থেকে স্লিপ ওয়াকিং নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন কাজ হল এই ভুতুড়ে বদ অভ্যেস থেকে যেভাবে হোক উদ্ধার পাওয়া। মূর্তিটা তুলে নিয়ে ওয়াল্টার আরো একবার গেল ফ্র্যাঙ্কের ঘরে। সৌভাগ্যক্রমে আজ তাকে পাওয়া গেল।
থ্যাংক হেভেন, কোথায় উধাও হয়ে গিয়েছিলে তুমি? আজকেও তোমায় না পেলে তোমার বাড়িতে খোঁজ নেব ভেবেছিলাম।
বাবা, আমাকে এত ভালোবাসো জানতাম না তো। বাড়িতেই গিয়েছিলাম, মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন।
ও, তা এখন কেমন আছেন মিসেস অ্যালউড?
ভালোই তো দেখে এলাম। তা তোমার খবর কি? এরকম উদ্ভ্রান্তের মতো চেহারা, গায়ের রং জ্বলে গেছে, চোখের তলায় কালি। ও, তুমি তো আবার ঘুমে ঘুরে হাঁটা শুরু করেছিলে, এই কি ব্যাপারটা কি বলো তো? বড় কিছু পাকিয়েছো মনে হচ্ছে।
কি বলে বলো তো, মানে আমার আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। আমি
আমি এতদিন নিজের স্লিপ ওয়াকিং এর কোনো অকাট্য প্রমাণ পাইনি, কিন্তু কাল বাড়ি ফিরে দেখলাম টেবিলের ওপর এই এই মূর্তিটা রাখা। ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন তার আগের রাতে কোথা থেকে কি তুলে নিয়ে এসেছি।
বাবা, এ আবার কেমন মূর্তি? আচ্ছা, কেউ ফাজলামি করে রেখে যায়নি তো তোমাকে জ্বালানোর জন্য?
সেরকম হলে তো আমি খুশি হতাম, কিন্তু মনে হয় না, কারণ তার আগের রাতে আমি এই জিনিস স্বপ্নে দেখেছি। সম্ভবত তখনই আমি ওটা ঘুমের ঘরে তুলে নিয়েছিলাম। তাছাড়া ফ্র্যাঙ্ক, এই জিনিসটাকে একটু ভালো করে দেখে বলো তো, এটা চট করে কোথাও পাওয়া বা তৈরি করানো সম্ভব বলে মনে হচ্ছে? এর ধারে কাছেও কিছু কোনোদিন দেখেছো বা কল্পনা করেছো?
তাহলে ব্যাপারটা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সিরিয়াস দেখছি। উইলিয়ামস আর জোকেও দেখছিলাম তোমায় নিয়ে দুশ্চিন্তা করতে।
নেই এক হয়েছে। ও কি কি বলছিল বলো তো?
ওই তো, সামনেই ফালপাগোস নাইট আসছে, তাই নিয়ে খুব চিন্তিত। সেই প্রসঙ্গেই জো তোমার কথা তুলে দুঃখ করল, বলল কেদায় মেসন নাকি তোমার স্বীকার করেছে। তখন উইলিয়ামস বলছিল,
আরে তোমায় তো আগেও বলেছি, ওয়াল্টারের ঘর থেকে রাত্রিরে অনেকবার চলাফেরার শব্দ পাওয়া যায়, খালি পায়ের আওয়াজ, জুতো পরা পায়ের আওয়াজ, দুটোই। এর মধ্যে এক রাতে আমি আর থাকতে না পেরে ওপরে ওর ঘরের সামনে চলেই গেলাম, ভাবলাম ব্যাটাকে ডেকে তুলি। কিন্তু গিয়ে কি মনে হতে, দরজায় কি হলে চোখ লাগিয়ে দেখলাম ঘরের ভেতরে বেগনি রঙের আলো ছড়িয়ে রয়েছে, আর কথাবার্তার আওয়াজ আসছিল, যদিও খুব মৃদু। তারপর আর আমার সাহস হয়নি ওকে ডাকার।
আচ্ছা, এই ব্যাপার। তার মানে আমি যা ভেবেছিলাম ঠিক তাই, আমি ঘুমের মধ্যে কথাও বলছি আর সেটাই এই আড্ডাবাজগুলো শুনে বেগুনি আলোর ব্যাপারটা জেনেছে। শুধু শুধু সেদিন জো আমাকে ভয় দেখালো।
তার মানে তুমি সত্যি ওই রকম আলো দেখছো?
হ্যাঁ, আলো না, ইয়ে মানে স্বপ্নে।
স্বপ্নের কথাই তো বলছি। ইনএনি কেস দেখো, ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। হ্যাঁ, মূর্তির ব্যাপারটা তো নয়। আচ্ছা, কাল রাতে আর কিছু হয়েছে?
তেমন কিছু না, কিন্তু আমার হাতে ইঁদুরে কামড়ে দিয়েছে। এই দেখো, এই যে মিস্টার ডম্ব্রস্কির সাথে আবার কথা বলতে হবে।
দেখি দেখি। কি বাবা! এই শোনো, আমাদের কয়েকটা কাজ করতে হবে। সবার আগে তো তোমার এই বিচ্ছিরি ঘরে একা শোয়াটা বন্ধ করতে হবে। আমার ঘরে একটা কাউচা নিয়ে নেব, তুমি আমার ঘরে শোবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাও। ইতিমধ্যে আমরা সব মিউজিয়ামে ঘুরে ঘুরে ওই মূর্তিটার বিষয়ে জানার চেষ্টা করব। আর মিস্টার ডম্ব্রস্কিকে বলতে হবে বাজারের সবচেয়ে খতরনাক বিষটা নিয়ে এসে প্রত্যেকটা ঘরের কোণে কোণে ছড়িয়ে দিতে। ঠিক?
ঠিক। থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক, বাঁচালে তুমি।
চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। চলো, এখন ক্লাসে যাবে তো নাকি?
ফ্র্যাঙ্কের ঘরে সোফায় শুয়ে ওয়াল্টার সেই রাতে বহুদিন পর শান্তিতে ঘুমল। সেদিন ইউনিভার্সিটিতে সব ক্লাসও করেছে, ফ্র্যাঙ্ক সারাক্ষণ সাথে সাথে ছিল। বিভিন্ন দিক থেকে সেই সর্বনাশা টানগুলো এখনো হাতছানি দিচ্ছে, তবে আপাতত তাদের ঠেকিয়ে রাখা যাচ্ছে। ইতিমধ্যে মূর্তিটা ওরা বেশ কয়েকজন প্রফেসরকে দেখাল, সকলেই জিনিসটা নিয়ে দারুণ আগ্রহী, কিন্তু কেউই কিছু বলতে পারছেন না। পরের কদিন ওরা ঘুরে ঘুরে আর্কামের সব মিউজিয়ামে খোঁজ নিল, যথারীতি তাতেও কোনো লাভ হল না। তবে ওদের ইউনিভার্সিটিতে শোরগোল পড়ে গেল, বিজ্ঞানের ছাত্র ও শিক্ষকদের মধ্যে মূর্তিটা সাড়া ফেলে দিয়েছে। সেটার গা থেকে একটা সুর ভেঙে নিয়ে প্রফেসর এলোরির কাছে কেমিক্যাল অ্যানালিসিসের জন্য দেওয়া হল।
এমন আশ্চর্য জিনিসটা কোথা থেকে পেলে বলো তো তোমরা? দেখো, এইটুকু পরিষ্কার যে এটা একটা সংকর ধাতু। আমার টেস্টে আয়ন, প্ল্যাটিনাম আর টেলোরিয়াম পাওয়া গেছে, কিন্তু আমার মতে এখানে আরো অন্তত তিনটে এমন এলিমেন্টস রয়েছে যা পৃথিবীতে কোনোদিন পাওয়া গেছে বলে জানা নেই। প্রত্যেকটারই অ্যাটমিক ওয়েট অনেক বেশি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু পিরিয়ডিক টেবিলের কোনো এলিমেন্টসের সাথেই এর কোনো মিল নেই। ভারী অদ্ভুত। শোনো, এটা ইউনিভার্সিটির মিউজিয়ামে জমা দিয়ে দাও।
তাই করা হল, কিন্তু সমস্যাটা সুরাহা হল না। এভাবে তিন দিন মোটামুটি নির্বিঘ্নে কেটে গেল। যদিও একদিন মেসের ডাইনিং হলে কিছু নতুন গল্প শোনা গেল।
কি ফ্র্যাঙ্ক, তোমার ঘরে ঘুমিয়ে ওয়াল্টার এখন ভালো আছে? অনেকটা জো, ঘুমের মধ্যে বেশি নড়াচড়া করার বা কথা বলার কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না।
বেশ বেশ, তো ভালো কথা।
সবই ঠিক আছে, কিন্তু সন্ধ্যে থেকে সারা রাত ধরে তোমার ঘ্যান ঘ্যানে প্রেয়ারের ঠেলায় মাথা ধরে যায় আমার। তুমি ঘুমাও কখন? হ্যাঁ,
আমি তো যা করার করছি নিজের ঘরে। তোমার কান যদি কুকুরের মতো শক্তিশালী হয় তাতে আমার কি করার আছে? তাছাড়া ওসব করি বলি এখন একটু সুস্থ আছি, বুঝলে? তোমার মতো ঘুমিয়ে ঘুমিয়ে সারা পাড়া চষে বেড়াচ্ছি না। আর শোনো, তোমাকেও না ওই ডাইনির পাল্লায় আর পড়তে দেব না। এই যে এই ক্রুসিফিক্সটায় ফাদার মন্ত্র পড়ে দিয়েছেন, এটা গলায় পড়ে থাকবে
সবসময়। আপদ
আপদ, এই আপদই যখন প্রাণ বাঁচাবে তখন বুঝবে। কোনো কথা শুনব না, যা সব হচ্ছে তারপর এটা তোমায় রাখতেই হবে। ধরো
আবার কার কি হলো?
ওই যে উইলিয়ামস আসছে। কি হে, এখন তো আর আমি মাথার উপর হেঁটে বেড়াচ্ছি না। এবার ঠিকঠাক ঘুমোচ্ছ তো, নাকি এখনো লোকের দরজায় গিয়ে উঁকি ঝুঁকি মারছো?
এত কাণ্ড বাঁধানোর পরেও কোত্থেকে যে তুমি এত কনফিডেন্স পাও তা তুমিই জানো। আর না, তুমি ওই ঘর ছেড়ে দেওয়ায় তোমার লাভ হয়েছে, আমার কোনো সুবিধেই হয়নি। তোমার চলে আসার পর প্রথম দুরাত আমি চিলেকোঠা থেকে খুব সতর্ক পায়ের শব্দ পেয়েছি। এখন তো বলো নাকি কি সব শুনতে পাচ্ছে। কি বল, ঠিক বলছি না?
আমি হলে আর সিঁড়িতে পায়ের শব্দ পেয়েছি। ইনফ্যাক্ট কাল রাতে কেউ আমার ঘরের দরজাটাও চুপি চুপি খোলার চেষ্টা করেছিল। আর একটা কথা, যদিও এটা অন্য লোকের কথা, তাও বলছি, মিসেস ডনব্রস্কি নাকি এই প্রথম ব্রাউন জেঙ্কিনকে স্বপ্নে দেখেছেন। ওয়াল্টার, তুমি নিজেও জানো যে আমি এসবে বিশ্বাস করতে চাই না, কিন্তু এতগুলো অস্বাভাবিক ঘটনা যখন একসাথে হচ্ছে, আমি বলবো জোয়ের ক্রসটা নিয়েই নাও, সঙ্গে রাখতে তো ক্ষতি নেই, জিনিসটার দরকার না হলে তো ভালো।
এরপর ওয়াল্টারের আপত্তি আর ধোপে টিকল না। ও ক্রুসিফিক্সটা নিয়ে এসে ফ্র্যাঙ্কের ঘরের আলনায় টাঙিয়ে রাখল। এই পুরনো পচা বাড়িতে থাকতে থাকতে সকলেরই মাথা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি পাশ করে এখান থেকে বেরোতে পারলে হয়, কিন্তু তার তো এখনো এক বছর বাকি। আরো একটা বছর কি এই বাড়িতে কাটানো যাবে, কে জানে। দেখা যাক। কাউচে শরীরটা এলিয়ে দিয়ে চোখ বুঝল ওয়াল্টার। সাতাশে এপ্রিল সকালে ফ্র্যাঙ্কের ঘরে একটা নতুন ইঁদুরের গর্ত পাওয়া গেল। মিস্টার ডনব্রস্কি যদিও সকালেই গর্তের মুখে টিনের পাত বসিয়ে দিয়েছেন, তাও ওয়াল্টার রাত জেগে বসে ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করতে লাগল। সেদিন ওর ফিরতে একটু দেরি হচ্ছিল। অনেক রাত করে ঘুমলেও সেদিন আর নতুন কিছু ঘটল না। তার পরের দিন ডিনারের পর দুজনেই খুব ক্লান্ত শরীরে শুয়ে শুয়ে গল্প করতে লাগল।
আজকাল আমার কি মনে হয় জানো, সেই যে একদিন লাইব্রেরিতে বসে তুমি যা বলেছিলে সেটা হয়তো ঠিকই। পুরনো ম্যাজিক, ফোকলোর, এসবের সঙ্গে ম্যাথামেটিক্সের কিছু একটা যোগাযোগ তো আছে। সেদিন প্রফেসর আপামত তোমার সুরে কথা বললেন দেখলাম।
আমি তো বলেই ছিলাম, একটু তলিয়ে দেখলে যোগাযোগ চোখে পড়তে বাধ্য। এই যে আমরা ছোট থেকে বই পড়ে আসছি, ঝাঁটায় চড়ে ডাইনি বুড়িরা ঘুরে বেড়ায়, আমার মনে হতো প্রথম যে এই কথাটা ছড়ালো সে ঠিক কি দেখেছিল। গল্প কথা থেকে গল্পটুকু বাদ দিলে কিছু কথা তো পড়ে থাকেই।
তাহলে কি কেজায়া মিশন সত্যি ইন্টারডিমেনশনাল ট্রাভেলের ব্যাপারটা ধরে ফেলেছিল? তাই যদি হয় তাহলে এখনকার বিজ্ঞানীদের পক্ষেও কি কোনোদিন এটা করতে পারা সম্ভব হবে?
কেজায়া পেরেছিল এটা আমার মোটামুটি স্থির বিশ্বাস। বিজ্ঞানকে তো তখন উইচক্রাফ্ট হিসেবেই দেখা হতো, সে যারা চর্চা করত তারাও অনেকেই ওভাবেই ভাবত। তাই তাদের কাল্টগুলো প্রজন্মের পর প্রজন্ম এই গুপ্ত বিদ্যার গোপনীয়তা রক্ষা করে গেছে। তবে আজ এই যুগে আমরা ওই একই কাজ করতে পারবো কি না বলা মুশকিল। হয়তো পারবো, কিন্তু পারলেও করাটা উচিত হবে কি না সেই প্রশ্নটা আজকাল আমায় ভাবায়।
সে কি তুমি এই কথা বলছো? এই আবিষ্কার আমাদের ব্রহ্মাণ্ডকে কত ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলতো? হয়তো অনেক বিপর্যয়ের সম্ভাবনা আগে থেকে বুঝে অনুমান করে তার জন্য তৈরি হওয়া যাবে। তাছাড়া আর কোনো গ্রহ মানুষের পক্ষে বাসযোগ্য কিনা, বহু দূরের কোনো গ্যালাক্সিতে কোনো জীবেরা থাকে কিনা, থাকলে তারা কেমন, কতটা উন্নত, এসব জানতে ইচ্ছে করে না?
করত, এখন আর করে না।
আর টাইম ট্রাভেল? যদি টাইম ট্রাভেলের উপায় সত্যি আবিষ্কার হয়ে যায় ওয়াল্টার,
তাহলে নিজে ছোটবেলায় গিয়ে একবার দেখে এসো মাথায় কখনো চোট টোট পেয়েছিলে কিনা।
দিলে তো মেজাজটা বিগড়ে। তোমার ব্যাপার আমি বুঝি না বাপু, যখন এসব অবিশ্বাস করে উড়িয়ে দিতাম তখন আমায় বোঝাতে আসতে কেন এগুলো সম্ভব। এখন আবার আমি যখন সেটা বুঝেছি তোমার আর কোনো উৎসাহই নেই। এই ব্যাপারটা কি?
কিছুই না, তুমি এখন হঠাৎ বিশ্বাসী হয়ে উঠে জগতের অসীম সম্ভাবনার কথা ভেবে মজা পাচ্ছ। আমিও এরকমই ছিলাম, কিন্তু এতদিন ধরে এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমার মনে হয়েছে এই পৃথিবী গ্রহটার তুলনায় একটা পিঁপড়ে যতটা ছোট, মহাবিশ্বের বিপুল রহস্যের পাশে মানুষের কৌতূহল তার চেয়েও অনেক বেশি তুচ্ছ। তাই সব রহস্য ভেদ করতে যাওয়ার মতো উদ্ধত্ত না দেখানোই ভালো। তাছাড়া মানুষ নিজেকে যতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে আসলে তার সিকি ভাগও নয়। সৃষ্টির সবকিছু জানার বা বোঝার জন্য তার জন্ম হয়নি। আর পাঁচটা জন্তুর থেকে সে কিছু আলাদা নয়। হ্যাঁ, বুদ্ধিটা তাদের থেকে সামান্য বেশি, তাই জগতে বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য এসব রয়েছে, কিন্তু সেটুকুই ঠিক আছে। বেশি বাড়াবাড়ি না করাই ভালো আমার মতে।
বাবা রে বাবা, এই কি আমাদের ওয়াল্টার, ছ মাসের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেল তো। এটাই হচ্ছে কেজায় বুড়ির আসল সাফল্য যা বুঝতে পারছি।
না না, পুরোপুরি ঘুরতে আর পারছি কই। জানো, স্পেসের অনেক জায়গায় সময় বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্বই নেই। মনে করো কেউ যদি কোনোভাবে সেখানে গিয়ে পড়তে পারে তাহলে কি সে অমর হয়ে যাবে? প্রকৃতির নিয়মেই বয়সের সাথে সাথে জীবের শরীরে যে ক্ষয় হয় তা কি সেখানে বন্ধ হয়ে যাবে না? কেউ যদি এরকম একটা টাইমলেস ডিমেনশনের মধ্যে দিয়ে গিয়ে, রাইট, আজ অনেক ধকল গেছে, শুয়ে পড়া উচিত। গুড নাইট ফ্র্যাঙ্ক।
ওয়াল্টারের ঘুম যখন ভাঙল তখন একতলা থেকে জোয়ের মন্ত্রপাঠের আওয়াজ আসছে, কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে ওয়াল্টারের নিজের হৃৎপিণ্ডের শব্দ, যেটা আপাতত খুব জোরে দৌড়চ্ছে। চোখ খুলেই ও বুঝল একটা সাংঘাতিক কিছু ঘটে গেছে, কারণ ও শুয়ে আছে ওর নিজের চিলে কোঠার বিছানায়। ওর পায়ে আর পাজামায় লেগে আছে শুকনো কাদা। কি হয়েছে তার কিছুই ওর আপাতত মনে পড়ছে না, কিন্তু ঘুমের মধ্যে যে ও বেরিয়েছিল তা নিশ্চিত। মেঝেতে কিছু এলোমেলো কাদামাখা পায়ের ছাপ, কিন্তু আশ্চর্যভাবে তারা দরজা থেকে আসেনি। আরেকটু ভালোভাবে লক্ষ্য করতে ওয়াল্টারের মুখ আরো শুকিয়ে গেল, কারণ ওর নিজের পায়ের ছাপের সঙ্গে সঙ্গে আরো একটা ছোট গোল গোল ছাপ রয়েছে। চেয়ার টেবিলের পায়া যেরকম ছাপ ফেলবে অনেকটা সেরকম, শুধু মাঝখান থেকে দুভাগ করা। দরজার বাইরে কিন্তু কোনো পায়ের ছাপ পাওয়া গেল না। টলতে টলতে ফ্র্যাঙ্কের ঘরে গিয়ে তাকে ঠেলে তুলল ওয়াল্টার। সব শুনে সেও হতবুদ্ধি হয়ে গেল।
ইস, আমাকেও এমন মরণ ঘুমে ধরল, কিছু টেরই পেলাম না যে তোমাকে আটকাবো। কিন্তু তোমার পায়ে যদি কাদা লেগে থাকে তাহলে তো ফেরার সময় ওই ঘর পর্যন্ত পুরো জায়গাতেই পায়ের ছাপ পাওয়ার কথা। তুমি তো বলছো শুধু তোমার ঘরেই পেয়েছো, এটা কি করে সম্ভব?
আমি কিছু জানি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে হতভাগা, চোখ একটু জব থামাতে বলো প্লিজ, না হলে আমি এক্ষুনি গিয়ে ওর গলা টিপে দিয়ে আসি। আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাবে।
ওয়াল্টার, 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 এক মিনিট। ওয়াল্টার, ইয়োর কিংডম কাম, ইয়োর উইল বি ডান। গলায় ওটা কিসের দাগ? তাই ভাবছি তখন থেকে কি একটা যেন গোলমাল রয়েছে তোমার চেহারায়।
গলায় গলায় কি হয়েছে দেখে তো?
তুমি কি নিজের গলা নিজেই টিপে ধরেছিলে নাকি?
আমি না তো, এই দেখো এই দেখো, এ তো আমার চেয়ে অনেক বড় হাতের ছাপ মনে হচ্ছে।
ওরা দুজনেই পরস্পরের দিকে সভয়ে চেয়ে রইল। এর মানে দাঁড়ায় বাইরের কেউ ওয়াল্টারের ঘুমের মধ্যে ওর গলা টিপে ধরেছিল, এমন কেউ যার হাত অনেক বড়। এই সময় দরজার বাইরে উইলিয়ামস এর গলা পাওয়া গেল।
ফ্র্যাঙ্ক, ওয়াল্টার, একটু আসবো?
হ্যাঁ হ্যাঁ, এসো। কি হয়েছে?
একটা জরুরি কথা বলতে এলাম। কাল আমি রাতে দুটো নাগাদ আমার ঘরের সিলিং এর ওপর, মানে ওয়াল্টারের ঘর থেকে, একটা ভীষণ গোলমালের আওয়াজ পাই। প্রথমে মনে হলো ভপ করে একটা ভারী কিছু পড়ল, তারপর অনেকবার জিনিসপত্র পড়ার আওয়াজ, ধাতব কিছু ঠং ঠং করে শব্দ কানে এলো, যেন ঘরের মধ্যে একটা ধস্তাধস্তি হচ্ছে। বেশ মিনিট পাঁচেক ধরে এরকম চলল, তারপর তারপর সব চুপ।
তা সিঁড়িতে কাউকে দেখেছ তার আগে বা পরে?
না ফ্র্যাঙ্ক, 12টার পর সিঁড়ি দিয়ে আর কেউ যাতায়াত করেছে বলে তো আমার মনে হয় না। তবে 12টার একটু আগেই চিলে কোঠা থেকে মৃদু পায়ে চলাফেরার শব্দ পেয়েছি। সেই পায়ের মালিক খুব সাবধানে চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল বলে মনে হয়েছিল। সত্যি বলতে আমার যথেষ্ট ভয়ই করছিল, তাই দরজা খুলে দেখার আর চেষ্টা করিনি।
আর কিছু দেখেছো বা শুনেছো?
ওয়াল্টার, ভোরের আলো ফোটার ঠিক পরেই মনে হলো বাড়ির মধ্যেই কোথাও কোনো বাচ্চা কেঁদে উঠল, আর সেটা সঙ্গে সঙ্গে মাঝপথে থেমেও গেল, বুঝলে? এটা মনের ভুল কিনা জানি না, তবে ব্যাপারটা ভালো লাগেনি। ওয়াল্টার, বারবার সবাই বলছে, তুমিও তো দেখছো, এই সময়টা আর্কামের জন্য একদম ভালো নয়। প্লিজ প্লিজ, তুমি জোয়ের দেওয়া ক্রুসিফিক্সটা আলনায় না ঝুলিয়ে নিজের গলায় ঝুলিয়ে রাখো প্লিজ। আজ 29 তারিখ, কালকেই মে ইভ, মানে সালপাগাস নাইট, এই সময় দিনের বেলাও নিরাপদ নয়, সাবধানে থাকো।
ইউনিভার্সিটিতে গিয়ে ওয়াল্টার যন্ত্রের মতো সকালের ক্লাসগুলোতে হাজিরা দিল, কিন্তু এক মুহূর্তের জন্যও তাতে মন দিতে পারল না। সমানে মনে হতে লাগল এতদিনের যাবতীয় অস্থিরতা খুব তাড়াতাড়ি একটা সাংঘাতিক পরিণতি পেতে চলেছে। দুপুরে ক্যান্টিনে খেতে গিয়ে যখন ফ্র্যাঙ্ক পাশে রাখা কাগজটা তুলে নিয়ে একটা নির্দিষ্ট খবর পড়ে শোনাল, ওয়াল্টারের আশঙ্কা সুরের মতো ওর গলায় চেপে বসল।
ওয়াল্টার, কি কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে, সেখানে কি হয়েছিল, সেসব কিছুই তোমার মনে নেই না?
আর কতবার বলবো, না নেই।
একটা খবর ছোট করে শোনাচ্ছি, দেখো তো কিছু মনে পড়ে কিনা।
আচ্ছা,
কাল রাতে অর্নেস গ্যাংওয়ে থেকে রহস্যজনকভাবে একটা বাচ্চা খোয়া গেছে, বছর দুই বয়স, নাম ল্যাডিসলাস। মায়ের ঘরেই ঘুমোচ্ছিল, সেখান থেকে জাস্ট উধাও। বাচ্চাটার মা অ্যানাস্টেসিয়া একজন লন্ড্রি ওয়ার্কার। সে বলেছে সে নাকি বেশ কিছুদিন ধরেই এমন আশঙ্কা করছিল, কিন্তু তার আশঙ্কার কারণ শুনে কেউ তাকে বিশ্বাস করেনি। মার্চের শুরু থেকেই সে ব্রাউন জেনকিনকে আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিল, আর তার হাবভাব দেখে মেয়েটির তখনই মনে হয়েছিল ওর ছেলেকে ফালপাগাস নাইটের সাবাথে বলি দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। সে এক প্রতিবেশিনীকেও বলেছিল তার সাথে রাতে থাকতে বাচ্চাটিকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু সে ভয়ে আসতে চায়নি। পুলিশকে আগে সে কিছু জানায়নি, কারণ তারা এসবে কোনোদিনই পাত্তা দেয় না। আরও এটা সেটা অন্য কিছু লিখেছে কাগজে, সেসব আমি বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে দুজন মাতাল সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। নেশার কথা স্বীকার করেও তারা নিশ্চিত যে তিনজন উদ্ভট পোশাক আশাক পরা ব্যক্তিকে তারা অ্যানাস্টেসিয়ার বাড়ির অন্ধকার গলিতে ঢুকতে দেখেছে। বিশাল কালো রূপ পরা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি, পুরনো ছেঁড়াখোড়া জোব্বায় ঢাকা এক ছোটখাটো বুড়ি, আর শ্বেতাঙ্গ এক তরুণ যার পরনে ছিল রাতে পরার পাজামা আর শার্ট। বুড়িটা ছেলেটাকে টেনে নিয়ে আসছিল, আর কালো লোকটার পায়ের কাছে ঘুর ঘুর করছিল একটা ইঁদুর।
ফ্র্যাঙ্ক কথা শেষ করে ওয়াল্টারের চোখের দিকে তাকাল। ওয়াল্টার নিজেকে দেখতে না পেলেও বুঝতে পারছে যে ওর মুখ রক্তশূন্য হয়ে গেছে। ফ্র্যাঙ্ককে দেখে মনে হল ও সবটাই বুঝেছে। বুঝলেই ভালো, কারণ ওয়াল্টার এখন আর কথা বলার পরিস্থিতিতে নেই।
আজ আর ক্লাস করে কাজ নেই, বুঝলে? দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। চলো আমরা বাড়ি যাই, তারপর তোমার এতদিন ধরে দেখা প্রত্যেকটা স্বপ্ন একটু গুছিয়ে শুনব, কেমন?
ফ্র্যাঙ্ককে সব কথা খুলে বলতে গিয়ে ওয়াল্টারের মনে হল এটা আরো আগে করা উচিত ছিল। তখন সে হয়তো হাসি ঠাট্টা করত, কিন্তু তাকে বলতে গিয়ে ওয়াল্টারের নিজের কাছে অনেক কিছু পরিষ্কার তো হতো। যেসব দৃশ্য ও জ্বরের ঘোরে স্বপ্নে দেখে এসেছে, আর যেসব ভাবনা সজাগ অবস্থায় মনে নাড়াচাড়া করেছে, তাদের মধ্যে যে অতি স্পষ্ট যোগাযোগটা রয়েছে তা এতদিন শুধু কল্পনা বলেই উড়িয়ে দিত ওয়াল্টার। এখন ওরা দুজনেই নিশ্চিত হল ফোর্থ ডাইমেনশন, মহাশূন্য, অন্য গ্রহ, এসব কিছুই ওয়াল্টারের কল্পনা বা স্বপ্ন নয়। ও নিজে স্বশরীরে এসব জায়গায় ঘুরে বেড়িয়েছে। ওইসব অদ্ভুত আলো, শব্দ, প্রাণী, স্বপ্নের বিভিন্ন চরিত্র সবই ঘোর বাস্তব। ওয়াল্টার যা একসময় খুব করে চেয়েছিল তা পেয়েছে। মহাবিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময়ে পৌঁছে যাওয়ার দরজা তার সামনে খুলে গেছে, কিন্তু এর জন্য আরো কত ভয়ঙ্কর দাম দিতে হবে ওকে। এখন ওয়াল্টারের কাছে পরিষ্কার, এই নিষিদ্ধ জ্ঞানের পেছনে অন্ধের মতো ছুটে ও কুমারাত্মক ভুল করেছে। সারা রাত না ঘুমিয়ে কাটানোর পর 30 এপ্রিল সকালে দুজনেই ক্লাস কামাই করে ঘরে বসে বসে ঝিমল। আজই সেই দিন যার ভয়ে ধর্মপ্রাণ লোকেরা কাঁটা হয়ে রয়েছে। ওয়াল্টারের যা শরীরের অবস্থা তাতে ডাক্তার দেখানো উচিত, কিন্তু আজকে বেশি এদিক ওদিক করে কাজ নেই। রাতটা নির্বিঘ্নে কাটলে ধীরে সুস্থে ও সব করা যাবে, তাই ঠিক হল। ফ্র্যাঙ্ক ইতিমধ্যে সর্বক্ষণই ওয়াল্টারকে চোখে চোখে রেখেছে। সন্ধে 6টার সময় জো বাড়ি ফিরে বলল,
আজকে মিলের লোকজন বলাবলি করছিল ফালপাগাস রিচুয়ালস নাকি হবে মেডো হিলের পেছনের ওই সরু অন্ধকার উপত্যকায়।
কোথায় বুঝতে পেরেছ তো? জায়গাটা কিন্তু একদম ন্যাড়া, কোনো গাছপালা জন্মায় না, শুধু একটা সাদা পাথর বসানো।
পাড়ার অনেকে এ নাকি পুলিশকে বলেও ছিল হারিয়ে যাওয়া বাচ্চাটাকে ওখানে খুঁজতে। ওরা যথারীতি জানিয়ে দিয়েছে যে ওদের এ ব্যাপারে আর কিছু করারই নেই। দোজ ড্যাম স্কাউন্ডরেলস। যাই হোক ওয়াল্টার, দেখছি এখনো তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না। ফাদারের দেওয়া ক্রসটা এক্ষুনি তুমি পড়ো আমার সামনে, না হলে আমি কিন্তু তোমার পাশে বসে সারা রাত মন্ত্র পড়ব।
না 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 না, আমিও যথেষ্ট ভয়ই আছি। এই দেখো এই দেখো, পড়ে নিলাম, খুশি?
রাতে চেয়ারে বসে ঢুলতে ঢুলতে ওয়াল্টারের অতি সক্রিয় কান জোয়ের অক্লান্ত প্রার্থনার ওপারে যেন কিছু শোনার চেষ্টা করতে লাগলো বারবার। কেন এখনই নেক্রোনমিকন আর ব্ল্যাক বুকে পড়া কালা জাদুর বিভিন্ন মন্ত্র মনে পড়ছে? শুধু মনেই পড়ছে না, শোনাও তো যাচ্ছে অনেক দূর থেকে। একটা কালো উপত্যকা, এখনই এখানে একটা কালো মোরগ আর একটা ছাগলকে নিয়ে আসবে না?
ফ্রাঙ্ক, 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 ওর ওঠো, ওর ওঠো ফ্রাঙ্ক, আমায় ওরা নিয়ে যাবে, আমায় ওরা নিয়ে যাবে।
ফ্রাঙ্ক উঠল না, নাকি ওয়াল্টারের গলা দিয়ে এই আওয়াজ বেরোচ্ছে না? ও কি শোনা যায়? পাহাড়ের বুকে, ক্ষেতের ওপর, গলির মধ্যে ও কি শোনা যায়? আগুন জ্বালাতে হবে। যাদের নাচার কথা তারা সব কোথায়? ওয়াল্টার যে না গিয়ে আর পারছে না, ও না গেলে চলবে কেমন করে? না না না, এসব কি ভাবছে ও? তবে কি ও, তবে কি ও সেদিন ওই কালো বইটায় সই করেই দিয়েছিল নিজের রক্ত দিয়ে? কেন ওরা ওকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে? কাউচের কাছে আর একটা নতুন গর্ত হয়েছে না? দেয়ালের মধ্যে কে আঁচড় কাটছে? ইঁদুরটার দিকে তাকিয়ে এতদিনে ওয়াল্টার বুঝল সেটার মুখটা কেজার মতোই। প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় খুট করে একটা আওয়াজ হল। আরো একবার ও ভেসে চলল লাল নীল সবুজ আলোর স্রোতে। তারপর সেই অন্ধকার মহাশূন্য যেখানে সৃষ্টির সমস্ত জ্যামিতি পরিমিতি এমনকি সময়ও হারিয়ে যায়, হারিয়ে যায় ওয়াল্টারও। কিন্তু এই ভয়ঙ্কর অথচ সুন্দর স্বপ্ন বেশিক্ষণ টিকল না, কারণ আরো একবারও এসে পড়ল সেই ছোট্ট ঘরটায় যার মেঝে ঢালু আর যার একপাশে একটা তিন কোণা গভীর কালো ফাঁক। ঘরের মাঝখানে টেবিল সেই আগের মতোই মেঝেতে বাঁধা, সেই টেবিলের ওপর রাখা সাদা কাপড়ের একটা ছোট্ট পুঁটলি, পুঁটলির মধ্যে এক শিশুর নিষ্পাপ মুখ, যেটা দেখেই ওয়াল্টার আগের দিন ওই বাড়িটা থেকে পালাতে গিয়ে কালো লোকটার হাতে ধরা পড়েছিল। এখন ওর কাছে সব কিছু পরিষ্কার, এটাও যে এই জায়গাটা আসলে ওর চিলে কোঠার ওপরের লফট, যেটা বহু বছর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। টেবিলের ওপারে দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে আছে ওয়াল্টারের সেই পরিচিত বুড়ি। তার বাঁ হাতে দুর্বোধ্য সব চিহ্ন আঁকা একটা বোল, আর ডান হাতে ঝকঝক করছে বিকট একটা ছুরি। এক অজানা ভাষায় সে কিছু মন্ত্র বলতে শুরু করল। কিছুক্ষণ পর যখন ডিজায়া সামনের দিকে ঝুঁকে পাত্রটা ওয়াল্টারের দিকে বাড়িয়ে দিল, ও যন্ত্রের মতো সেটা দুহাতের মধ্যে নিয়ে নিল। জিনিসটা খুবই হালকা। ইতিমধ্যে বাঁদিকে ত্রিকোণ গর্তটা থেকে বেরিয়ে এসেছে ব্রাউন জেনকিনের কুৎসিত অবয়ব। সেও এই নারকীয় মন্ত্র পাঠে যোগ দিল। বুড়ি ওয়াল্টারকে পাত্রটা একটা নির্দিষ্ট জায়গায় ধরতে ইশারা করল। তারপর সেই ডাইনি বুড়ি তার ডান হাত দিয়ে বিকট চকচকে ছুরিটা তুলে পুটলির মধ্যে সেই নিষ্পাপ শিশুটাকে মারতে উদ্যত হল। না না না, ওয়াল্টার আর পারল না, সব মন্ত্রের প্রভাব কাটিয়ে পাত্রটা ছুঁড়ে ফেলে চেপে ধরল ডাইনির হাত। মুহূর্তের মধ্যে তার হাত থেকে ছুরিটা নিয়ে ওয়াল্টার ছুঁড়ে দিল তিনকোনা গর্তটার মধ্যে, কিন্তু পরক্ষণে ওর গলায় চেপে বসল ডাইনি বুড়ির লম্বা লম্বা খড়খড়ে আঙুল। তার বলিরেখায় ভরা বিভৎস মুখটা আরো বিভৎস হয়ে উঠেছে। ওয়াল্টারের গলায় চেপে বসছে জোয়ের দেওয়া ক্রুসিফিক্সের চেইনটা। আচ্ছা আচ্ছা, এই শয়তানদের ক্রসটা দেখালে কি হবে? ওয়াল্টার চেইন থেকে ধাতব লকেটটা এক টানে খুলে ফেলে ডাইনির চোখের সামনে ধরে। সঙ্গে সঙ্গে সেই ডাইনি আর্তনাদ করে ওয়াল্টারের গলা ছেড়ে দিয়ে হাঁপাতে লাগল। এই সুযোগটা কাজে লাগিয়ে ও শয়তানটাকে টেনে ছুঁড়ে দিতে গেল গর্তের মধ্যে, কিন্তু আবারও ওর গলায় নতুন উদ্যমে চেপে বসল গাছের শিকড়ের মতো আঙুলগুলো। এবার ওয়াল্টারও একই ভাষায় উত্তর দিল। কেজায়া কিছু বুঝে ওঠবার আগেই ক্রস থেকে খুলে আসা নিকেলের চেনটা তার গলায় পেঁচিয়ে দিল, কিন্তু ওর গোড়ালিতে দাঁত বসিয়ে দিল উইচের অনুগত ব্রাউন জেনকিন। সঙ্গে সঙ্গে তাকে এক লাঠিতে কালো গহ্বরের অতলে পাঠিয়ে দিল ওয়াল্টার। তবে যাওয়ার আগে সে মরণ কামড়টা দিয়েই গেছে। কেজায়া মেসনের গলায় ক্রসের সেই চেন গেঁথে যাচ্ছে আস্তে আস্তে। অদ্ভুত ভাবে গেঁথে শান্ত হয়ে গেল ডাইনি বুড়ির দেহ। কিন্তু সে কেন শুনতে পাচ্ছে ওই নিষ্পাপ শিশুটার কান্না? ডাইনির নিথর দেহটা মাটিতে নামিয়ে রেখে ওয়াল্টার টেবিলের দিকে তাকিয়ে দেখল, যার জন্যে এত কিছু সেই বাচ্চাটাকেও ডাইনির ছুরির হাত থেকে বাঁচাতে পারলেও জেনকিনের হলুদ দাঁতের কামড় থেকে বাঁচাতে পারেনি। শিশুটার হাতের কবজি থেকে রক্ত পড়ে মাটিতে রাখা পাত্রটা ভরিয়ে দিয়েছে। ভোর হওয়ার অনেক আগেই চিলেকোঠা থেকে চিৎকারের আওয়াজ পেয়ে জো, পল আর উইলিয়ামস মিস্টার ডম্ব্রস্কিকে নিয়ে ছুটে এসেছিল। দেখা গেল তালাবন্ধ অ্যাটিকের মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ওয়াল্টার কিলম্যান।
Our father is in heaven. Our father in heaven. Hallowed be
your name. Walter! তাকাও! ঈশ্বরের দোহাই Walter, তাকাও!
আমি জানতাম এমন কিছু একটা হবে। প্রে করার সময় আমি শয়তানের প্রবল উপস্থিতি টের পেয়েছিলাম Walter! আমি জানতাম এমন কিছু একটা হবে।
আরে কিন্তু ছেলেটা তালাবন্ধ ঘরের ভেতরে এলো কিভাবে? যেভাবে রোজ রাতে আমি তালাবন্ধ ফাঁকা ঘর থেকে হাঁটা চলার আওয়াজ পাই সেভাবেই নিশ্চয়ই। আচ্ছা ফ্র্যাঙ্ক কোথায়? ফ্র্যাঙ্ক?
হ্যাঁ, দুজনে ওই ঘরে যাও তো, আর একজন আমার সাথে থাকো, ওয়াল্টারকে নিয়ে আমরাও আসছি।
ফ্র্যাঙ্ককে অবশ্য নিজের ঘরের চেয়ারেই পাওয়া গেল। সে বড় বড় চোখে কিসের দিকে তাকিয়ে যেন বসেছিল। হ্যাঁ, সে বেঁচে আছে, যদিও চোখ খোলা থাকলেও সেও অজ্ঞান অবস্থাতেই ছিল। ওয়াল্টারকে সেই ঘরে নিয়ে এসে ফ্র্যাঙ্ককে জাগানো হল। ওয়াল্টারের গলায় আঙুলের দাঁত, পায়ে ইঁদুরের দাঁতের দাঁত, আর ক্রুসিফিক্সটা নেই। একজন স্থানীয় ডাক্তারকে খবর দেওয়া হল, তিনি কথা পাঁচকান করবেন না। ওয়াল্টারকে দুটো হাইপোডার্মিক ইঞ্জেকশন দিয়ে গেলেন তিনি। সকালে ওর যখন যখনই জ্ঞান ফিরল, ও ফ্র্যাঙ্ককে অল্প অল্প করে রাতের সব ঘটনাগুলো বলল। যদিও আলোচনাটা করতে হল লিখে লিখে, কারণ ওয়াল্টারের কান সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। সকালে ডাক্তার এসে পরীক্ষা করে বললেন ওয়াল্টারের দুটো কানেরই পর্দা ফেটে গেছে। সকালের কাগজে জানা গেল মেডো হিলের ওপরে নাকি শেষ পর্যন্ত পুলিশ রেড করেছে ভোর রাতে, কিন্তু নিখোঁজ বাচ্চাটাকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। তবে পুলিশের তাড়া খেয়ে যারা পালিয়েছিল তাদের মধ্যে এক বিশাল দেহী কৃষ্ণাঙ্গকে এক ঝলক দেখা গেছে। এত কিছুর পরে সকলেই একমত হল যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে অন্য কোথাও উঠে যেতে হবে। সেই মতো যে যার প্রস্তুতি নিতে লাগল বিদ্যুৎ গতিতে। ফ্র্যাঙ্ক আর ওয়াল্টারও কাগজে লিখে লিখে নিজেদের ব্যবস্থা নিয়ে আলোচনা করতে লাগল। কিন্তু এই দীর্ঘ আতঙ্কের শেষ পর্বটুকু তখনও বাকি ছিল। সারা সন্ধে ধরেই ফ্র্যাঙ্ক দেওয়ালের মধ্যে ইঁদুরের আনাগোনা শুনতে পাচ্ছিল, কিন্তু এত কিছুর মধ্যে আর আলাদা করে খেয়াল করেনি। এতদিনের জমা হওয়া ক্লান্তি ওদের কাউকে বেশিক্ষণ জেগে থাকতে দিল না। অনেকক্ষণ পর ফ্র্যাঙ্কের ঘুম ভাঙল এক রক্ত জল করা চিৎকারে। ওরই ঘরের মধ্যে হচ্ছে আওয়াজটা। তড়াক করে লাফিয়ে উঠে আলো জ্বালিয়ে ও ওয়াল্টারের কাউচের কাছে গেল। গিয়ে যা দেখল সে দৃশ্য ফ্র্যাঙ্ক কোনো দিন ভুলতে পারবে না। ও দেখল ওয়াল্টার ছটফট করতে করতে প্রচণ্ড আর্তনাদ করছে। এমন আওয়াজ অকল্পনীয় যন্ত্রণা না পেলে মানুষের গলা দিয়ে বেরোনো সম্ভব নয়। আর তার গায়ের ওপরের কম্বল আর পিঠের নিচের বিছানার চাদর ভরে যাচ্ছে টাটকা রক্তে। ফ্র্যাঙ্ক পাথরের মতো দাঁড়িয়ে রইল। কম্বলটা তুলে দেখা বা ওয়াল্টারকে ছোঁয়ার ওর সাহস হল না। চিৎকার আর ছটফটানি যখন কমে এল ততক্ষণে বাড়িশুদ্ধ লোক এসে ফ্র্যাঙ্কের দরজায় দাঁড়িয়েছে। মিসেস ডম্ব্রস্কি গেছেন ডাক্তারকে ফোন করতে। সকলে ওর বিছানার কাছে এসে একসঙ্গে আঁতকে উঠল। ওয়াল্টারের রক্তাক্ত বিছানা থেকে একটা বড় সড় ইঁদুরের মতো প্রাণী নেমে এসে ঢুকে গেল সদ্য কাটা একটা গর্তে। ডাক্তারবাবু এসে যখন কম্বলটা টেনে নামালেন তখন আর কিছুই করার ছিল না। ওয়াল্টারের দেহে প্রাণ নেই, ওর শরীরের বাঁ দিকে একটা গভীর গর্ত যা বুক থেকে শুরু হয়ে পিঠ ফুঁড়ে বেরিয়েছে একটা টানেলের মতো। ওর হৃৎপিণ্ডটা কেউ খেয়ে নিয়েছে। এই ঘটনার পর ফ্র্যাঙ্ক এতটা ভেঙে পড়ল যে সেই টার্মের মতো ওকে ইউনিভার্সিটি থেকে ছুটি দেওয়া হল। মিস্টার ডম্ব্রস্কি এতদিন ধরে প্রাণপণে সারা বাড়িতে ইঁদুরের বিষ ছড়াচ্ছিলেন, তা সত্ত্বেও একটা তরতাজা ছেলে তাঁরই বাড়িতে ইঁদুরের হাতে মারা পড়ল। এতে তার আফসোসের সীমা রইল না। তিনি এক সপ্তাহের মধ্যে সমস্ত বোর্ডার আর জিনিসপত্র নিয়ে গিয়ে উঠলেন ওয়ালনাট স্ট্রিটের একটা ছোট কিন্তু কম পুরনো বাড়িতে। কিন্তু সব থেকে চোখে লাগল জোয়ের পরিবর্তন, যে সারাক্ষণই কিছু না কিছু বিড়বিড় করতে থাকে অথবা ঘ্যান ঘ্যান করে অভিযোগ করে সেই ছেলে একেবারে চুপ করে গেছে। ওয়াল্টার মারা যাওয়ার রাতে তার দেহ থেকে দেয়ালের গর্ত পর্যন্ত একটা ছাপ দেখেছিল জো। কার্পেটের ওপর বেশিরভাগটাই অদৃশ্য হলেও দেয়ালের কাছে একটুখানি খোলা মেঝেতে যেটুকু দেখা গিয়েছিল তাই ওকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যা হওয়া উচিত ছিল ইঁদুরের পায়ের দাগ, দেখা গেল তা আসলে ওই একই মাপের মানুষের হাতের ছাপ। পল আর উইলিয়ামসও দেখেছিল, কিন্তু সম্ভবত কোনোদিন স্বীকার করবে না। বাড়ি খালি হয়ে যাওয়ার পর তা থেকে আসা প্রবল ইঁদুর পচা গন্ধে আশপাশের মানুষ টিকতে পারছিল না। স্বাস্থ্য দপ্তরের লোকেরা বলল বেশিরভাগটাই আসছে পূর্ব দিকের চিলে কোঠার ওপরে আর পাশের বন্ধ জায়গাগুলো থেকে, এবং নিশ্চয়ই প্রচুর সংখ্যক ইঁদুর একসাথে মরেছে। পরের বছর জুনে ফ্র্যাঙ্ক পাশ করে আর্কাম থেকে চলে গেল। অনেক পরে ওদের ফেলে আসা সেই উইচ হাউসের পরিণতি শুনেছিল। 1931 মার্চের এক ঝড়ে সেই বাড়ির ছাদ আর বিশাল চিমনি ভেঙে পড়ে, ফলে ওপরের লকটাও ভেঙে ঢুকে যায় চিলে কোঠার মধ্যে। কিন্তু তখন কারোর সাহস হয়নি বাড়িতে ঢুকে সেই ধ্বংসস্তূপ সরানোর। অবশেষে সে বছর ডিসেম্বর মাসে সরকারি উদ্যোগে বাড়িটা পুরোপুরি গুঁড়িয়ে ফেলার সময় সেখান থেকে পাওয়া যায় প্রচুর কঙ্কাল আর হাড়গোড়, তার মধ্যে বেশিরভাগই ইঁদুরের, একটি ছোট শিশুর, আরেকটি এক ছোটখাটো বৃদ্ধার যার হাড়ের বয়স মানুষের গড় আয়ুর চেয়ে অন্তত 3-4 গুণ বেশি। আর পাওয়া গিয়েছিল একটা একই রকম বয়সের ইঁদুরের হাড়, কিন্তু তার খুলি আর পায়ের বিশেষ গঠন নিয়ে মিসকেটনিক ইউনিভার্সিটির প্রফেসররা কোনোদিনই কোনো কিছুই বলতে পারেননি।
সানডে সাসপেন্সে শুনছিলেন H.P. লাভক্রাফ্টের ভৌতিক ছোট গল্প দ্য ড্রিমস ইন দ্য উইচ হাউস অবলম্বনে ডাইনির ঘুমঘর। অনুবাদ ও অডিও নাট্যরূপ শতাব্দী ভট্টাচার্য। গল্প পাঠের শিখর, ওয়াল্টার গিলম্যান ঋতব্রত, ফ্র্যাঙ্ক আলউড নীল, বাড়িওয়ালা দম্ব্রস্কি পুষ্পল, জো মেজিওরভিক্স সায়ন, উইলিয়ামস উত্রি, পল অরিজিৎ, প্রফেসর আফম অগ্নি, মিসেস দম্ব্রস্কি ইন্দ্রাণী, প্রফেসর এলেরি অভিজিৎ, ব্রাউন জেনকিন অভিজিৎ, সঙ্গে মির্চি টিম এবং কেজায়া মেসনের চরিত্রে ইন্দ্রাণী। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য ও শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র দত্ত, শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব, কাহিনী সূত্রধার এবং সৃজনশীল পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।
সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।